exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সব সময় বেজে ফুর্তি এই যে FM ঘড়িতে সময় 11টা বেজে 1 মিনিট হয়ে গেল এই মাত্র, এবং আমি রাসেল আছি আপনাদের সাথে বিশেষ একটা কারণে, না বেশিক্ষণ আপনাদেরকে এই রহস্যে রাখবো না বা বেশিক্ষণ আপনাদেরকে মানে এভাবে বিস্মিত করবো না। তার আগে আমরা চলে যাই সৃষ্টির কাছে। সৃষ্টি, কি অবস্থা?
হ্যালো রাসেল ভাই, খুবই ভালো অবস্থা।
শুরুটা কেমন হলো?
শুরুটাই একটা সারপ্রাইজ।
তুমি তোমার শোয়ে সবকিছু বলে ফেলো, তারপরে আমি আবারও কিছু কথা বলবো।
হ্যাঁ অবশ্যই, ভূত এফ এম হরর ক্লাবের আজকে 14th এপিসোড, 3 মাস পার করে চতুর্থ মাস চলছে ভূত এফ এম হরর ক্লাবের, এবং আজকের এই এপিসোডটা বেশ কিছু কারণেই অনেক স্পেশাল, এবং আশা করি যারা আছেন আমাদের সাথে পুরো সময়টা খুব এনজয় করবেন। এবং আজকের এই শোতে আমাদের সাথে কিছু স্পেশাল গেস্ট আছেন, কেন তাদেরকে তারা আসলেন আজকে সেটাও আমরা জানতে পারবো একটু পরেই, এবং সেই সাথে আজকে খুব স্পেশাল দুটো স্টোরি আছে আমার খুবই পছন্দের, একটা হচ্ছে ভুলোর ছলনা এবং আরেকটা হচ্ছে বদন বাবুর বাড়ি। দুটি স্টোরি খুব চমৎকার, আনসেন্সর্ড সেগমেন্টেও খুব চমৎকার একটা স্টোরি আছে। তবে তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে একটা বড় একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে।
তার আগে আমরা একটু জেনে নিই যে আজকে আমাদের কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন সবাই, তারপরে সেই সারপ্রাইজটা দেব।
সো আমাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনারা যেটা করতে হবে, facebook.com/radiofurti এই ঠিকানায় এসে আপনি ভূত এফ এম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করে আপনার কথা জানিয়ে দেবেন। এছাড়া আপনি আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে মেইল করে জানাতে পারেন, এবং মেইল করার জন্য আপনাকে যেটা করতে হবে, bhutfm@radiofurti.fm এখানে আপনি মেইল করবেন, এবং হরর ক্লাবে আপনার ক্লাবের কথা আমাদেরকে জানাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখতে ভুলবেন না হরর ক্লাব।
Now it's time for the big announcement, and that is আমাদের একটা চমৎকার একটা আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, যেটাকে আমরা বলছি যে ভূত ভুরি ভোজ, রাইট? হ্যাঁ, তো ভূত ভুরি ভোজ। এই ভূত ভুরি ভোজে আমরা চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যারা হরর ক্লাব গঠন করছেন আপনারা, সেই সমস্ত হরর ক্লাব গঠন করে আপনারা আমাদের একটা পোল আমরা করেছি ফেসবুক পোল, যেখানে ভৌতিক ভুরি ভোজ, এটাকে ভূত ভুরি ভোজ হবে আসলে, তো এই ভূত ভুরি ভোজে যারা অংশগ্রহণ করতে চান তারা বলবেন, তারা ভোট করবেন এইভাবে, হ্যাঁ এবং না দেয়া আছে। যারা অংশগ্রহণ করতে চান তারা হ্যাঁ দিবেন, যারা অংশগ্রহণ করতে চান না তারা না দিবেন। কিভাবে অংশগ্রহণ করতে হবে এই ভূত ভুরি ভোজে সেটা আমি একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনারা হরর ক্লাব আছেন যারা, তারা বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন পাড়ায়, মহল্লায়, শহরে, বাড়িতে, ঘরে, বারান্দায়, যেখানেই থাকুন না কেন, আপনারা একটা একটা করে ক্লাব গঠন করুন, এবং সেই ক্লাব গঠন করে সেই ক্লাবের অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের জানান। সেই ক্লাবের যে সমস্ত আপনি কমেন্টের নিচে গিয়েও, আপনি আমাদের যে পোস্ট সেই পোস্টের নিচে গিয়েও লিখতে পারেন যে কি ধরনের অ্যাক্টিভিটি আপনি করছেন, এবং আপনি আপনি যে আসতে চান সেই ব্যাপারটা আপনি আমাদের জানিয়ে দিন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে ফেলব। এবং ভূত ভুরি ভোজে বেসিক্যালি কি হবে, ভূত ভুরি ভুরি ভোজে যা হয় তাই হবে। ভূত ভুরি ভোজে ভোজে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, এবং যতক্ষণ
ভূতেরাও থাকবে কি আমাদের সাথে
এটা তো বলতে পারছি না, কারণ হচ্ছে যে তাদের জন্য আলাদা কোনো মেনু নাই এবং তাদের জন্য আলাদাভাবে কোনো আয়োজন করা হচ্ছে না। তাঁরা যদি আসেন তাহলে তাঁরা মানে তাদের মতন করে আসবেন, আমরা চেষ্টা করব তাদেরকে এন্টারটেইন করতে।
তেনারা অনেক মজাও পাবেন।
হ্যাঁ, তেনারা অনেক মজাও পাবেন। আমাদের খাবার দাবারের মেনু ওইভাবেই সাজানো হবে। তাহলে তেনারা যদি অংশগ্রহণ করতে চান, তেনারাও হ্যাঁ অথবা না জানিয়ে দিবেন আমাদেরকে, এবং জানিয়ে দিবেন যে ভাই আমি মানুষ না, আমি অন্য কিছু, অন্য কোনো কিছু।
তবে প্লিজ স্টুডিওতে এসে যেন তেনারা না জানান, তবে
না স্টুডিওতে তেনারা নাই সেটাই বা বলি কিভাবে। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই হ্যাঁ যারা ভোট করছেন তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তাদের সাথে আমরা কথা বলব, এবং আপনাদের অবশ্যই আপনাদের ফেসবুকের ইনবক্স চেক করবেন, আপনাদের সাথে আমরা কমিউনিকেট করব এবং জানিয়ে দেব যে কোথায় কখন কবে ভুড়ি ভোজ অনুষ্ঠিত হবে, ভূত ভুড়ি ভোজ এটা কবে অনুষ্ঠিত হবে, এবং সেই ভুড়ি ভোজে আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে খাব। তো এটাই হচ্ছে এখনকার মতো অ্যানাউন্সমেন্ট। আমরা সৃষ্টির কাছে চলে যাব এবং সৃষ্টির কাছে আজকে তো অসংখ্য আয়োজন রয়েছে, আমরা একটু পরে দেখে নেব যে কারা ভূত ভুড়ি ভোজে অংশগ্রহণ করতে চান এবং কারা চান না, কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাবো। অনেকে কিন্তু এখন পর্যন্ত পার্টিসিপেট করতে পেরেছে। আচ্ছা, ভালো কথা, পার্টিসিপেট করতে হলে যেতে হবে কোথায়? পার্টিসিপেট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে, যেটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio.furti। এখানে গেলে আপনি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করুন। আমি চলে যাচ্ছি সৃষ্টির কাছে।
আজকের ভূত এফএম হরর ক্লাবে বলেছি যে খুব স্পেশাল একটা এপিসোড হবে আশা করছি, এবং এই ভূত এফএম হরর ক্লাবে আমরা প্রত্যেক ঘন্টায় তিনটি চারটি করে গান প্লে করি, এবং আজকের গানগুলো আমি সাজিয়েছি এমন ভাবে যে আমার খুব পছন্দের কিছু ব্যান্ডের গান দিয়ে, এবং বাংলা এবং ইংলিশ যে ব্যান্ডগুলো রয়েছে যে ব্যান্ডের গান আমরা শুনতে খুব ভালো লাগে এবং আমাদেরকে অনেক মানে ভালো লাগার অনুভূতি ক্রিয়েট করে, এরকম কিছু গান আজকের এপিসোড জুড়ে আছে। শুরু করছি আমরা বাংলা গানের ব্যান্ডের গান, যাদের হাত ধরে শুরু সেই মোহিনের ঘোড়াগুলির খুবই জনপ্রিয় একটা গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে। গান শুনে আমরা ফিরে আসবো, আমাদের স্পেশাল গেস্টরা ততক্ষণে আমাদের স্টুডিওতে চলে আসবেন। তো কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.2 FM।
Yeah. পারি আর সঙ্গী
কথা বলছি একজন বিশিষ্ট মেয়র প্রার্থীর সাথে। স্যার, আপনার নামটা কি জনগণকে একটু বলবেন?
আমি ফটোজেনিক আদব তুমিজের ঠক। লাস্ট ফিউ উইকস এ আমি ঢাকাকে পোস্টারের নগরী করে তুলেছি। বাসায় করি, বাসায়।
আপনি নাপিত নাকি? বাসায় কেন?
শহর জুড়ে এত ছবি, সেলুনে গেলে সবাই চিনে ফেলে। চোখে লেগে এই অবস্থা।
আচ্ছা, জিতলে আপনি কি করবেন?
পুরো শহর কুকি দিয়ে মুড়ে দেব। আর সিটি মেড অফ কুকি, টুরিস্টরা দেখতে আসবে এই শহর। ভূমিকম্পের সময় ছাদ থেকে কুকি ঝরে পড়বে, চাপা পড়েও না খেয়ে মরতে হবে না।
সবাই আপনাকে কেন ভোট দিবে?
চেহারা দেখে। এই জন্যই তো সবার আগে সবচেয়ে বেশি পোস্টার লাগিয়েছি। সবাই বলে ছবিতে আমার চেহারা কুকির চেয়েও মিষ্টি, পিঁপড়া ধরা চেহারা। আমার ফেসবুক লিঙ্কটা বলবো?
আমার ধারণা ওটা সবাই জানে। বরং আপনি আমাদের বলুন, আদম তুমিজের ঠক এমন অদ্ভুত নামের কারণ কি?
এটা নাম আবারও একই সাথে স্টেটমেন্ট, বুঝবে না, ইটস কমপ্লিকেটেড।
আচ্ছা, বডি বিল্ডিং নিয়ে আপনার এত উৎসাহের কারণ কি? আপনার পেজে বেশ কিছু পোস্ট দেখলাম।
বিকজ আই লাভ বিকিনি, খোলামেলা শরীর আমার পছন্দ। স্পেশালি ছেলেদের খোলামেলা শরীর দেখতে আমি পছন্দ করি।
মানে আপনার তো দেখি তুমিজের ঠিক নাই। আচ্ছা, আমার শরীরও তো খোলামেলা, আমাকে দেখেও কি আপনার ইয়ে হচ্ছে? আমি তো আনকমফোর্টেবল ফিল করছি, ময়না জানলে তো খবরই আছে।
পেতুবিস, ফিউচার মেয়রের সাথে এইভাবে কথা বলে কেউ?
ওকে সরি, টপিকটা চেঞ্জ। আপনার মার্কাটা কি?
বিস্কুট মার্কা, মানে কুকি আর কি।
আপনার স্লোগানটা কি?
কুকি খেয়ে ফুর্তি করো, চিকা মেরে দেয়াল ভরো।
কুকি খেয়ে ফুর্তি করো, চিকা মেরে দেয়াল ভরো। কুকি খেয়ে ফুর্তি করো, চিকা মেরে দেয়াল ভরো।
শুনলেন ফুর্তি টকিং টম। ফুর্তি।
আরে শোনো শোনো ভাই বোনেরা, শোনো দিয়া মন, শীতের হাওয়ায় মিঠা পানে মজো পিঠার উৎসবন, মজো পিঠার উৎসবন। ভাই বোন বলি শোনো, আরে পিঠা হইল ওর সাথে শীতের গুণগান, গ্রাম বাংলার হাজার পিঠায় মিঠা শীতের খান। সুরে সুরে বলি, সুরে সুরে বলি, সুরে 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 মাতামাতি পিঠা খাওয়া দাওয়া
বাহারি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মজো পিঠা উৎসবে শুধু পিঠা নয় চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার 14 ও 15 জানুয়ারি উমেদ আলী মাঠ ময়মনসিংহ তোমার অপেক্ষায় মজো অন্তরিজন
স্ট্রিমিং করলেই টেনশন হয় ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়
অনেক খরচ
আবার চাচ্চুদের সিম নিয়ে আসছি
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে
এয়ারটেল চাচ্চুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট মোবাইল ব্যালেন্স রিচার্জ টাকা পাঠানো সহ কত কাজে তো বিকাশ করি তবে বিকাশ করার সময় মনে রাখবেন মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন
শুনছেন রেডিও 48.8 FM সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূত FM হরর ক্লাব নিয়ে আর আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাচ্ছি জীবনযাত্রা যত ফাস্ট হয়ে যাচ্ছে তত বেশি বেড়ে যাচ্ছে আমাদের ব্যস্ততা কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে কেউ কেউ আছেন যারা ঠিক কি সময় বের করে জেনে নেয় মা ওষুধটা ঠিক মতো খেলো কিনা বাবার ঠান্ডা সর্দি কমলো কিনা অথবা বাসায় ফেরার সময় প্রিয় মানুষটার জন্য কিছু নিয়ে আসতে হবে কিনা প্রিয়জনের এই ছোটখাটো কেয়ারগুলো নিতে যারা ভোলেন না তাদের জন্য রবির মাই হেলথ সার্ভিস এই সার্ভিসে দেশের প্রায় সব হাসপাতালে দৈনিক 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা আছে এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কথা বলতে হয় মোবাইলে সার্ভিসটি পেতে 21216 ডায়াল করতে হবে তো আপনার বা আপনার পরিবারের কারো যদি কোনো মেডিকেল সার্ভিস প্রয়োজন হয় রবি মাই হেলথ সার্ভিসটা অ্যাক্টিভেট করে ফেলুন তো আপনি আছেন এই মুহূর্তে রেডিও 48.8 FM এর সাথে ভূত FM হরর ক্লাব আগে বলেছি আজকে স্পেশাল একটা এপিসোড আমাদের সাথে স্পেশাল কিছু গেস্ট আছে এবং আপনারা সেই স্পেশাল গেস্ট সম্পর্কে জানতে পারবেন ফেসবুক লাইভে আমরা ছিলাম এবং রেডিও 48.8 FM ফেসবুক পেজ থেকে আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন আমাদের আজকের গেস্ট কারা আছেন এবং আপনারাও তাদের সাথে যুক্ত হতে পারবেন আপনার কথাগুলো নিয়ে আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে কিছুই হবে না আপনাকে যেটা করতে হবে ব্রাউজারে গিয়ে facebook.com/radiofurti এখানে চলে যেতে হবে এবং সেখানে ভূত FM হরর ক্লাবের আজকের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কথাগুলো ভূত FM হরর ক্লাবে আমরা চেষ্টা করি পৃথিবীর যত বড় বড় হন্টেড হাউসগুলো রয়েছে কিংবা হন্টেড প্লেসগুলো রয়েছে সেই কথাগুলো আপনাদের জন্য নিয়ে আসি আজকে এরকম একটা হন্টেড হাউসের কথা আপনাদেরকে বলতে চাই এবং সেটি হচ্ছে মালয়েশিয়া 99 ম্যানশন বলা হয়ে থাকে এই বাড়িটির নাম অনেকে বলে থাকেন 99 টুর ম্যানশন বেসিক্যালি এই বাড়িটিতে 99টি দরজা রয়েছে সেই 100তম দরজাটি যেটি করার চেষ্টা করা হয়েছিল তখনই নাকি এই বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে এই বাড়িটি বিশ্বের সবচেয়ে বড় হন্টেড হাউসগুলোর ভেতর একটি 1800 শতাব্দীর দিকে এই বাড়িতে রামস্টেন ফ্যামিলি তাদের বসবাস শুরু করে এবং তারা রাবার ট্রির বিজনেস করত এবং সেই বিজনেস থেকে তারা প্রচুর লাভ করে এবং তাদের অর্থ সম্পত্তি অনেক অনেক হয়ে দাঁড়ায় ধীরে ধীরে 1948 সালের দিকে তাদের প্রজন্মের পর পরবর্তী প্রজন্ম যখন সেখানে বাস করছে সেই সময়কার একজন ব্যক্তি মিস্টার সেন্ট মোর রামস্টেন হঠাৎ করেই একদিন বাড়ির বাইরে তার মাথায় কেউ একজন দুবার গুলি করে এবং তিনি সেখানেই মারা যান এরপর অনেক বছর হয়ে গেছে সেই মৃত্যুর জন্য কোন মানুষকে দায়ী করা সম্ভব হয়নি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি অনেক ইনভেস্টিগেশনের পরেও বের করা সম্ভব হয়নি কে বা কারা রামস্টেন ফ্যামিলির এই সদস্যকে হত্যা করে একে একে সেই বাড়ির প্রতিটি মানুষ সেই পরিবারের প্রত্যেকটি সদস্য 1950 সালের ভেতরে মারা পড়েন ঘটনা শুরু হয় এরপর থেকে কিংবা তারও আগে থেকে যে ঘটনার প্রবাহগুলো এই পরিবারের সদস্যদের মৃত্যুকে অবধারিত করে তুলেছে
এই বাড়িটি এর পর থেকে হন্টেড হাউস হিসেবে পরিচিত। কেননা এই বাড়িটি নিয়ে অনেকে বলে থাকেন এই বাড়িতে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাওয়া যায়, এই বাড়িতে যদি কেউ যান তবে সে পসেসড হয়ে যান। পরবর্তীতে অনেকেই সে বাড়িতে থাকার চেষ্টা করেছেন কিন্তু তাদের কারোরই অভিজ্ঞতা ভালো নয়। মালয়েশিয়ার এই বাড়িটিকে প্রচলিত এই বাড়িটিকে নিয়ে প্রচলিত রয়েছে অনেক কথা, অনেক উপকথা, অনেক গল্প কাহিনী। বলা হয়ে থাকে সেখানকার কোন ডেভিল লেজেন্ড সেখানে বসত করেছে। গালগল্প হোক আর যাই হোক না কেন, এই বাড়িটিতে যারা থেকেছেন তাদের কাছ থেকে শোনা অভিজ্ঞতাগুলো অবশ্যই অনেক ভয়ঙ্কর। আমাদের আজকের ভূত এফএম হরর ক্লাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন তিনজন মানুষকে যারা এই বাড়িটিতে ছিলেন এবং সিনেমা শুটিংয়ের জন্য তারা প্রায় 40 দিন এই বাড়িটিতে ছিলেন। তাদের রয়েছে অসংখ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা, অনেক মজার মজার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলোর কথা শুনব এবং সেই বাড়িটিতে তারা কি কি দেখলেন না দেখলেন এবং তাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা ফিরব ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আমাদের আজকের অনুষ্ঠানে আজকের ভূত এফএম হরর ক্লাবের স্পেশাল গেস্টদের সাথে পরিচিত হব আবারও এবং তাদের কথাগুলো শুনব। সে পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 টু 40।
বন্ধুদের মধ্যে আড্ডাটা মোস্টলি কি নিয়ে যাবে?
স্পোর্টস, মিউজিক, গসিপ, টেক, পপ কালচার এন্ড হোয়াট নট।
এই সব নিয়ে আড্ডায় মেতে উঠুন এভরি স্যাটারডে 11 PM। সঙ্গে থাকবে ফাহাদ ও শায়র আর চলবে ফুর্তি বাজ, প্রেজেন্টেড বাই এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজই তো বিকাশ করি। তবে বিকাশ করার সময় মনে রাখবেন, মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
স্ট্রিমিং করলেই টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়,
অনেক খরচ,
আবার চাচ্চুদের সিম নিয়ে আসছি,
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন, এয়ারটেল চাচ্চুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
Faces look ugly when you're alone. Women seem wicked when you're unwanted. Streets are uneven when you're down, when you're strange. Faces come out of the rain when you're strange. No one remembers your name when you're strange, when you're strange, when you're strange. People are strange when you're a stranger. Faces look ugly when you're alone. Women seem wicked when you're unwanted. Streets are uneven when you're down.
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই। ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা। ব্যবসায়ী বারিক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে। ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া। মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই *888# ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক।
হ্যালো বাবা, হাতে কি ওটা তোমার চা?
কই না তো,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
এই সামান্য একটু
রাখো, এক্ষুনি রাখো। ওষুধ খেয়েছ?
ওহ, খেয়ে নেব।
আমার সামনে খাও। গুড বয়। থ্যাংক ইউ বাবা।
পারিস শুধু আমার সাথেই মাস্টারি কর।
ভালোবাসার মানুষগুলোর সাথে নির্দিষ্ট পরিমাণ কথা বলে রবি মাই হেলথে উপভোগ করুন প্রতিদিন 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। ডায়াল 21216 রবি।
সৃষ্টি আছে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে। আর ভূত এফএম হরর ক্লাবে আপনারা যারা আছেন ফেসবুকের পোস্টে কমেন্ট করে যারা আমাদের সাথে আছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। ইয়াসিরাজ জাহান আছেন আমাদের সাথে, আছেন আফ্রিদি তুহিন, তারা দুজন মিলে শুনছেন, তিনি এবং তার বান্ধবী। ওকে, মোহাম্মদ শাহানুর রহমান আছেন, জানিয়েছেন হ্যালো ভাই, আমি বগুড়া জেলার মোকামতলা থেকে বলছি। এবং তিনি ঠিক এই মুহূর্তেই একটা ভৌতিক এক্সপিরিয়েন্স করেছেন, ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, আরো আছেন জামিল ইসলাম জীবন, জানিয়েছেন ভাইয়া চালিয়ে যাও, চালিয়ে যাচ্ছি, আপনি সাথে থাকবেন। আফ্রিদি তুহিন লাভ দিস, জানিয়েছেন মোহাম্মদ তারিক ইসলাম, নারায়ণপাড়া নাটোর থেকে শুনছেন। পাবনায় আছেন এমন একজনের নাম রফিক তানজিল সাজিদ, পাবনা থেকে ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন। এবং আপনাদেরকে জানিয়ে চাচ্ছি আপনার পরিচিত কেউ যদি এই মুহূর্তে নেটওয়ার্কজনিত কোনো ঝামেলা কিংবা যদি এমন কোন জায়গা থেকে থাকেন যিনি নেটওয়ার্ক পাচ্ছেন না রেডিও ফুর্তির, কিংবা হয়তো দেশের বাইরে আছেন, তাদেরকে জানিয়ে দিন। রেডিও ফুর্তির অ্যাপ আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং সেই অ্যাপ দিয়ে আমি যেটা সবসময় বলি, ইন্টারনেট কানেকশন আছে এমন যে কোনো জায়গা থেকে আপনি শুনতে পারবেন রেডিও ফুর্তির সকল প্রোগ্রাম। তো স্পেশাল গেস্টদের সাথে কথা বলার যে সুযোগটা সেটা এখন দিয়েছি, সময়টা এই মুহূর্তে স্টুডিওগুলিতে 11:29। আমাদের সাথে আছেন একজন তরুণ নির্মাতা আলফাজ ভাই, আছেন আমাদের সাথে সময়ের একজন ব্যস্ত অভিনেত্রী মিতু, এবং আছেন শিমুল খান। তো আলফাজ ভাই, আমরা যেটা আছে কথা বলছিলাম যে 99 ম্যানশন মালয়েশিয়ার সেই বাড়িটি নিয়ে কথা বলছিলাম, এবং সেই বাড়িটিতে আপনারা দীর্ঘদিন ছিলেন, আপনাদের শুটিং পারপাসে ছিলেন। তো কেমন ছিল অভিজ্ঞতাটা?
কেমন ছিল সেটা হচ্ছে যে বলতে গিয়ে যে শরীরের লোম দাঁড়িয়ে গেছে, বলতে গিয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেছে।
আচ্ছা, আপনারা প্রায় 40 দিন ছিল?
40 দিন আমরা ওখানে ছিলাম।
ওকে,
আমাদের মানে শুটিং পারপাসের কাজে আমরা 40 দিন ওখানে ছিলাম। এখন যে প্রচুর অভিজ্ঞতা, যেটা হচ্ছে যে মানে
মানে অভিজ্ঞতার কথা আসলে বলে শেষ করা যাবে না। আমি শুরুতে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই 99 ম্যানশন, এই 99 ডুর ম্যানশন সম্ভবত নাম, তাই না? তো এই বাড়িটা সম্পর্কে আমি একটা জিনিস যেটা জেনেছি যে বলা হয়ে থাকে ঠিক রাত 12টার সময় নাকি এই বাড়ির 100 নম্বর দরজাটা খোলা, মানে 100 নম্বর দরজাটা আর কি দৃশ্যমান হয়, এবং এই বাড়িতে 99টা দরজা আছে। তো এরকম কোন কিছু কি আপনি জানেন বা দেখেছেন?
না, আমরা যখন এই বাড়িটা সম্পর্কে মানে আমাদের যে মানে যে আমাদেরকে ওখানে নিয়ে যায় উনি হচ্ছে যে আমরা ওই লোকাল লোকজনের কাছ থেকে শোনা হয়েছে যে এই বাড়িটা হচ্ছে 99টা দরজা, মানে রুম হচ্ছে 6টা, সবকিছু রুম হচ্ছে 6টা, কিন্তু টোটাল বাড়িতে হচ্ছে 99টা দরজা। তো যেই বাড়ির যে মালিক সে চিন্তা করে যে আমি তো 99টা দরজা করে ফেলছি, তো আমি সত্য মানে 100 নম্বর দরজাটা আমি একটা 100 নম্বর দরজা তৈরি করি, যাতে আমরা মানে সবাই যাতে 99টা যেহেতু হয়ে গেছে, 100 হয়ে গেলে পুরো একটা মানে ছকের মধ্যে পড়ে যায়, 100 হয়ে যায় একটা। তো সে যখন ওটার উদ্যোগ নেয় মানে বাইট 10 নম্বর মানে 100 নম্বর দরজাটা তৈরি করবে, তখন সে হচ্ছে রাত্রের বেলা মানে সে যখন ঘুমায় তখন হচ্ছে তার একটা স্বপ্ন সে দেখে, মানে স্বপ্নে সে একটা আওয়াজ শুনতে পায় যে ব্লাড ব্লাড রিলেটিভ মানে এরকম সে শুনতে পায় যে প্রিয় একজন মানুষের ব্লাড দিতে হবে, প্রিয় একজন মানুষের ব্লাড দিতে হবে। তো ও সে উনি হচ্ছে উনি ওইটাকে ওভাবে কানে দেয় নাই যে দূর এটা তো স্বপ্ন, স্বপ্নের মধ্যে তো স্বপ্ন তো অনেক কিছুই মানুষ দেখে এটা, তবুও সে সবকিছু মানে মানে এগুলো পাত্তা না দিয়ে সে হচ্ছে 99 দরজাটার উদ্যোগ নেয়, সে একটা দরজা তৈরি করবে। তখন ওই দরজাটা যখন সে উদ্যোগ নিয়ে ফেলে যে এটা তৈরি করবে, তখন তার মানে তার ছেলে মারা যায় হচ্ছে যে তার গেটে কেউ জানি তাকে গুলি করা হয়েছিল যে সে মারা যায়। মারা যাওয়ার পরে দেন হচ্ছে যে এটার এখন পর্যন্ত মানে তারপরে হচ্ছে যে দেন উনি পরবর্তীতে সে মানে আবারও সে 100 নম্বর দরজাটা তৈরি করার প্ল্যানিং শুরু করে। যখনই আবার প্ল্যানিংটা শুরু হয় তখন হচ্ছে তার ফ্যামিলির অন্যান্য সদস্যরা কেউ চৌবাচ্চাতে গোসল করতে গিয়ে মানে গলায় চেন টেন সিকিউরিটি গোল পরে হচ্ছে চৌবাচ্চা যে আত্মহত্যা করছে, কেউ তার ফ্যামিলির কেউ একজন ছাদের কানে দিয়ে হাঁটতেছে মানে হাসতে হাসতে ছাদ থেকে লাফ দিয়ে পড়ছে। তো এই ঘটনা মানে তার আস্তে আস্তে পরিবারগুলো মানে তার অন্যান্য সদস্যগুলো এভাবে করে মারা যাচ্ছে,
পুরো পরিবারের সবাই
সবাই মারা যাচ্ছে। তবু মানে তখন হচ্ছে যে ওই তখন তার ভিতরে একটা মানে ইয়া চলে আসে যে আসলে এটার নিশ্চয়ই বাড়ির ভিতরে কোনো কিছু আছে। তো উনি পরবর্তীতে হচ্ছে যে সে মানে মানে তার বৃদ্ধ বয়সে সে তার হচ্ছে যে তার শরীরে একটা রোগ সৃষ্টি হয় যেটার হচ্ছে যে সে অনেক ডাক্তার এবং হচ্ছে সে অনেক মানে বড় বড় চিকিৎসকদের ডাকে তার চিকিৎসা করার জন্য, কিন্তু সে হচ্ছে যে ওই চিকিৎসা কেউ করতে পারে নাই।
আচ্ছা, সেই রোগেই সে মারা যায়।
সেই রোগেই সে মারা যায়।
এখন তো সেই পরিবারের বা সেই বাড়িতে কেউ থাকে না।
না, এখন এই বাড়িতে এখন কেউ থাকে না। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওখানকার যে লোকাল লোকজন, লোকাল এরিয়ার লোকজন এই বাড়ির মানে 2 কিলো মানে পুরো জঙ্গলে মাঝখানে বাড়িটা 2 কিলো মানে মানে ডিস্টেন্সতে ওরা হাঁটে,
বাড়ির কাছাকাছি
কেউ আসে না।
ওকে, তো এরকম একটা জায়গায় শুটিং করতে যাওয়ার জন্য বা এরকম একটা বাড়িতে এতদিন থাকার জন্য আমি মিতুর কাছে জানতে চাইছি যে আপনার আসলে সিদ্ধান্তটা কিরকম ছিল। আপনি তো আগে থেকে জানতেন যে এই বাড়িটা এরকম হন্টেড।
যতটুকু আমি জেনেছি ব্যাপারে এতটাও ভাবতাম না যে অ্যাকচুয়ালি ভৌতিক কিছু কাজ করে সেখানে।
আচ্ছা,
তো যখন আমি ফার্স্ট টাইম আমার ডিরেক্টর প্রডিউসারের সাথে ওখানে যাই, এটাকে বলা হয় রেকি। তো ওই মোমেন্টে এমন কিছু মোমেন্ট ছিল আমার সাথে, মানে বলবো যে ভৌতিক কিছু ব্যাপার বলতে পারেন যে লাইক আমরা কিছু দেখতে পারতেছি না বাট ফিল করতে পারছি এমন কিছু আমার সাথে হয়েছে।
আমি এমনিতে একটু আগের কথাটা জানতে চাচ্ছি যে ঠিক যখন আপনি জানলেন যে এরকম একটা হন্টেড হাউসে আপনাকে যেতে হবে এবং সেখানে অবশ্যই অনেকদিন থাকার প্ল্যানই আপনি গিয়েছিলেন, তো যাওয়ার আগে কি কোনো ভয় লেগেছিল বা মনে হয়েছিল যে যাবো কি যাবো না, এরকম কোনো ফিলিংস কি এসেছিল?
অনেকবার মনে হচ্ছিল যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি আমার ডিসিশনটা কি ঠিক ছিল যাবো কি যাবো না, পরে হলাম যে ফাইন আমার সাথে অনেক আর্টিস্ট আছে তারা তো থাকবেই। তো আমাদের একটা রেস্ট্রিকশন ছিল যে আমরা 6টা পর্যন্ত শুটিং করতে পারবো।
আচ্ছা,
তো এই ভেবে হলাম ওকে ফাইন খুব একটা টাইম লাগবে না শুটিং করতে গেলে বা খুব একটা কিছু হবে না। তো যাওয়ার পর এক্সপিরিয়েন্স একটু অন্যরকমই ছিল, যা বলে না হয়েছে তার উল্টে আমাদের সাথে ঘটেছে।
মিতু যাওয়ার সময় আমাকে একটা কথা বলেছিল এয়ারপোর্টে, আমার একটা কথা মানে যাওয়ার আগে এয়ারপোর্ট ক্রস করার যে ভাই আপনি তো আগে চলে যাচ্ছেন তো আপনি এক কাজ করেন আপনার পরিচিত কোন হুজুর টুজুর থাকলে আমাকে একটা তাবিজ দিয়ে দিয়েছেন, আমি এটা বলছি যে আমি তাবিজটা যেতে মানে দিয়ে যেতে পারি।
পরে সেই তাবিজ কবজে কতটুকু কাজ হয়েছিল?
না অ্যাকচুয়ালি ওনাকে আমি রিকোয়েস্ট করছি উনি তাবিজ কিছুই নিয়ে যায়নি।
আমি বলছিলাম যে আসলে এটা সমস্যা না, আমরা তো সবাই আছি, ওরকম কোনো প্রবলেম হবে না। আমিও খুব মানে খুব ইয়া ছিলাম যে এতদিন পরে একটা হন্টেড হাউসে যাচ্ছি, একটা মানে একটা সাহস নিয়ে যাচ্ছি।
তবে আমি যেটা শুনেছি যে আলফাজ ভাই শুরুতে যে সাহসটা নিয়ে গিয়েছিলেন ব্যাক করার সময় ওই সাহসের পুরোটাই বোধহয় রেখেছিলেন না?
করতো আমাকে সে বলতো যে আমি কিন্তু আজকেই মিত বাংলাদেশে চলে যাবো, আমি আজকেই চলে যাবো।
মানে যতটা সাহস তিনি দেখিয়েছিলেন অতটা সাহসী আসলে উনি না।
পর্যন্ত আমাদেরকে মোটিভেশন কিন্তু আলফাজ ভাই দিয়ে গিয়েছিল, সে কিন্তু ভেঙে পড়ে নাই। একটা পর্যায়ে যখন গেছে যে হয় না যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া, যখন তার সাথেও এমন কিছু হচ্ছিল তখন সে বলছে আম গিভ আপ, আম ডান, আমি আর পারবো না, আমি চলে যাবো।
টিম লিডার হিসেবে একটা দায়িত্ব থাকে, তো মানে হচ্ছে যে আমি যে টিম লিডার মানে লিডারশিপ বহন করছি যেহেতুগুলো মানুষ আমি নিয়ে যাচ্ছি, এখন আমি যদি ভয় পাই
তাহলে তো সবাই সৈন্যরা পিছিয়ে যাবে।
তো এই জন্য হচ্ছে আমার ভয়টা আমার ভিতরে রাখছি, আমি কাউকে প্রকাশ করতে দিইনি। যেটা আজকে লাইফে আমি ওই যে শিমুল ভাইকে মিতুকে বলতেছি যে মানে আসলে আমার অনেক ভয় ছিল, ভয় পাইছি যেটার কারণে হচ্ছে যে আমি কাউকে শেয়ার করি নাই, এটা নিজের ভিতরে চেপে 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 চেপে। আমি ইভনও হচ্ছে দিনের বেলা মানে সন্ধ্যার পর আমি আসলে টয়লেটের পর্যন্ত যাইনি, মানে হচ্ছে যে আমার খুব মানে টয়লেট প্রসিং আমি যাইনি, আমি যেগুলো আছি।
খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমরা মিতুর এক্সপিরিয়েন্স বলবো, তার আগে একটু শিমুল ভাইয়ের কাছে আসি। শিমুল ভাই, আপনি তো আপনার জীবনে, আমি যখন বাইরে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে আপনার জীবনে হরর এক্সপিরিয়েন্স আসলে অনেক, তো এই যে 99 ডোর ম্যানশন, এই বাড়িতে যাওয়ার আগের আপনার চিন্তা কেমন ছিল এবং গিয়ে আপনি যেটা দেখলেন, এই আগে পরের পার্থক্যটা কিরকম? যাওয়ার আগে তো নিশ্চয়ই অনেক ভয় পেয়েছিলেন নাকি?
আসলে যাওয়ার আগে আমাকে ওখান থেকে একটা প্রিকশন দেওয়া হয়েছিল যে ভালো ধরনের একটা সাহস নিয়ে আর কি ওখানে রওনা দেওয়ার জন্য। তারপরে আমি ভাবলাম যে কি আর হবে, আমি তো অভিনয় করি এবং অভিনয় করেই তো খেতে হয়, অনেক অনেক ঝুঁকিপূর্ণ কাজই তো জীবনে করেছি, যাওয়ার হবে, সবার কপালে যা হবে আমার কপালে তাই হবে, এ নিয়ে তো টেনশন করা গেছে।
তো তারপর কি সে
আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক?
ওকে, তো
পরে ওখানে গেলাম, ওখানে বলা হয়েছিল যে 7টার পরে ওখানে থাকাটা আসলে নিরাপদ না, আমাদেরকে আগে থেকে বলা হয়েছিল, এবং নর্মালি ওই বাড়িতে 7টার পরে কাউকে ঢুকতে দেওয়াও হয় না। হ্যাঁ, যারা দর্শনার্থী, যারা সারাদিন দর্শন করে, তারপর 7টার পরে ওখানে বন্ধ করে দেওয়া হয়, কারণ 7টার পরে থাকাটা আসলেই দুর্দান্ত ঝুঁকিপূর্ণ। তারপরও এখন শুটিং এ যেহেতু আমরা গিয়েছি, এখন শুটিং তো এমন একটা জিনিস যে আপনার এখানে বাজেটের একটা ফ্যাক্ট থাকে, সো আপনি চাইলেই তো আপনি আপনার শুটিংটা আপনি 2-3 ঘন্টা করে অফ করে দিতে পারেন না, এখানে বাজেটের অনেক ব্যাপার স্যাপার থাকে। তারপর একটা শুটিং শুরু করলে আবার ডি টাইমে কিন্তু শেষ করাটাও কিন্তু এটা কপালের ব্যাপার, সবাই পারে না। সো বাজেটের কথা চিন্তা করে আমাদেরকে ওভারনাইটও কাজ করতে হয়েছে অনেক, এমন হয়েছে রাত 2টো পর্যন্ত আমরা কাজ করেছি। প্রথম দিন যেদিন আমাদের আর কি আজকে রাত 8টার পরে গেল, প্রথম দিন সবাই খুব ভয় পাচ্ছিল আর কি, যে এইভাবে আমাদেরকে বলে নিয়ে এসছেন যে 7টা পর্যন্ত শুটিং, এরপরে যদি এখানে শুটিং করা হয় তাহলে তো দ্যাট উড বি রিস্ক। তারপরে এখন আস্তে আস্তে সবাই মিলে সাহস দিল এবং করতে করতে আসলে এর ভেতরেই অনেক কাহিনী ঘটে গেল, ঘটতে থাকলো।
তো আপনার সাথে ঘটেছে এরকম একটা কোন ছোট ঘটনা কি সেটা
বলবো? একাধিক দিন আমি শুটিং শেষ করে রাত বোধহয় সেদিন কটা 3টা বাজে বাসায় এসে, সামনে আমরা যেই কটেজটাতে থাকতাম, কটেজে এসে আমার রুমে এসে আমি আমার জামা কাপড় সব খুলেছি, খোলার পরে আমার শরীরটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, আমার শরীরে অদ্ভুত সব কিছু নখের দাগের মতো, আচরের দাগ।
আচ্ছা,
আমি এগুলোর দিকে তাকিয়ে আছি হা করে, কি রে, এরকম তো কোনো দৃশ্য আমি অভিনয় করিনি আজকে, বা এরকম কিছু হওয়ার তো প্রশ্নই আসে না, আমার শরীরে তো বেশ মোটা মোটা পোশাক ছিল, এরকম কেন হল? আমি আসলে অনেককে দেখালাম, মানে আমার যারা মানে আমার ফ্ল্যাট মেট যারা ছিল, আমার ওখানে আমরা ছিলাম একটা ফ্ল্যাটে, ছিলাম নৌসাবা, মিতু, আমি আর আমাদের হিরো মডেল শামস, ওদের সাথে শেয়ার করলাম। শামস তো অনেক ভীতু, প্রতিদিনই কান্নাকাটি করতো।
না আসলে খুব ভয়ঙ্কর জায়গা, আমার নিজেরই শুনে খুব ভয় লাগছে,
জায়গাটা আসলে দেখতেই ভয়ঙ্কর অন্যরকম। আর ওই বাড়ির যে দারোয়ান আছে, মানে আপনার কেয়ারটেকার, ওর নাম হচ্ছে এমন লুকের, ওকে দেখলেও আর কি মনে হবে যে আপনার যে আপনি ওই বোধ হয় ভূত এখানে।
আচ্ছা আচ্ছা, মানে মানুষের চেহারা দেখলেও আসলে তখন অনেক সময় ভয়ের কিছু ব্যাপার তৈরি হয়ে যায়।
প্রোডিউসার ছিলাম ভৌতিক।
আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমরা যখন ওইখানে শুটিং করতেছি, তো আমরা যখন দুপুর দেখা গেছে একটু চা খাওয়ার একটু বিরতি হইল,
কিন্তু কেউ কখনো একা যেত না,
একা যেত না, আমরা সব দলবদ্ধ হয়ে
ছিলাম।
আচ্ছা আচ্ছা।
তারপরে হচ্ছে আমরা
পারমিশন ছাড়া, ক্যাপ্টেন আর ডিরেক্টরের পারমিশন ছাড়া, প্রোডিউসারের পারমিশন ছাড়া কেউ কোথাও এন্টার করতে পারবে না এমন সিস্টেম ছিল, এবং একা যাওয়ার সাহসও আসলে কারো নেই। এমন হয়েছে যে আমি একটা ওইখানে তো আসলে ভালো স্যানিটারি ব্যবস্থা নেই, আমি ওইখানে একটা ওই 99 ম্যানশনের পেছনটাতেই পাম বাগানের মধ্যেই একটা ইয়ে আছে আপনার টিনের, একটা বহু পুরাতন একটা টিনের আপনার পায়খানা আছে, তো ওখানে আমি বসে গিয়েছি এমন অবস্থা যে আমি আর কি ভয় পাচ্ছি, যেহেতু আমি আলফাজকে বাইরে রেখে দিয়েছি, আমি দরজা আটকাইও নাই, আলফাজকে বলছি তুই দরজাটা টাইট করে ধরে রাখ, আমার কাজ শেষ হলে আমি তোকে বলবো।
মানে খুবই ভয়ঙ্কর আসলে,
মানে আমরা যখন ব্যাপার, কিন্তু যারা আমরা দুজন আর্টিস্ট ছিলাম, ফিমেল আর্টিস্ট, আমাদের হচ্ছে যে ড্রেস চেঞ্জ করার জন্য, কস্টিউম চেঞ্জ করার জন্য আমাদের রুম ছিল না, কারণ ওখানে দরজা অনেক জায়গাতে দরজা ছিল না, লাইক তো আমরা কি করতাম, ড্রেস চেঞ্জ করতে যাব, এখন ভয় পাচ্ছি ছেলে কাউকে নেওয়া যাবে না, কি করবো নাকি, তো ভিতরে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আলফাজ ভাইকে বলি ভাই আপনি বাহিরে থাকবেন, কথা বলতে থাকেন যেন আমি চেঞ্জ করে ভাবি যে আমি একা না, কি আমার সাথে আছে।
এইভাবে ৪০টা দিন
এইভাবে অ্যাকচুয়ালি আমাদের সাথে, মানে কি কি বলবো, যে কাজটা যে আমরা করে আসছি প্রতিটা দিন, ইভেন আলফাজ ভাইয়ের অনেক অবদান আছে,
এভাবেই ভয়ের যন্ত্রণা নিয়ে আমাদের ৪০টা দিন পার করতে হয়েছে।
আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমরা যখন ওই যে চাটা খেতে যাই, তো একটু মানে দুই কিলো গাড়ি চালায় দুই কিলো যে হচ্ছে বাজারে যে আমরা চাটা খেতে যেতাম, আমাদের সাথে হচ্ছে আমাদের সাথে হচ্ছে যে একজন হিরো ছিল, নাম হচ্ছে রানা, রানাভাই তার নিজের গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যেত।
মানে আপনাদের হচ্ছে কোন প্রয়োজনে বাইরে যেতে হলে অনেক দূরে যেতে হতো,
যখন শুনতো যে মানে নতুন মানুষ, ওরা বলছে যে ওনারা কে, তখন ওরা বলছে ওরা হচ্ছে 99 মেনশনে শুটিং করতেছে, তখন ওরা হচ্ছে যে কি বলল 99 মেনশনে শুটিং করতেছে,
আমরা লোকাল, আমরাই জীবনে যাওয়ার সাহস করলাম না, আপনারা বাংলাদেশ থেকে এসে শুটিং করতেছেন।
আচ্ছা আচ্ছা। আমি বুঝতে পারছি যে আসলে সেই শুটিং এর আরো অনেক ঘটনা আছে, আমি জানি কথা হচ্ছিল
আলফাজের সাথে, আজও ওই রহস্যটা মানে আমি উন্মুক্ত করতে পারছি না যে কেন আমার শরীরে কিসের আচর ছিল।
একদমই তাই, আসলে
এবং
আসলে একটা হন্টেড হাউস হন্টেড হয় কখন এরকম কিছু ঘটনার পরে, বা এরকম কোন ঘটনার ক্রমবর্ধমান ধারার কারণে এই জায়গাগুলো এরকম হন্টেড হিসেবে পরিচিত হয়। তো সেই 99 মেনশন, 99 ডোর মেনশন, এই বিল্ডিং এর এই বাড়িটির আরো অনেক ঘটনা আছে, এবং যে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন আলফাজ ভাই, শিমুল ভাই এবং মিতু, তো তাদের সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনব। সেই এক্সপিরিয়েন্স শোনার আগে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর আমরা আবার ফিরে আসব রেডিও 48.8 FM এ ভূত FM হরর ক্লাবের আজকের এপিসোডে। আপনি আছেন, আপনার কথা জানিয়ে দেবেন facebook.com/radio40 এই ঠিকানায়, ভূত FM হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আপনি মেইল করে জানিয়ে দিতে পারেন আপনার ক্লাবের কথা। মেইল করার ঠিকানাটি হচ্ছে ভূত FM @radio40.fm, সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখতে ভুলবেন না হরর ক্লাব। একটা ছোট বিরতির পর ফিরে আসছি।
হ্যালো বাবা, হাতে কি ওটা তোমার চা?
কই না তো,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি,
এই সামান্য একটু
রাখো, এক্ষুনি রাখো, ওষুধ খেয়েছো?
ওহ, খেয়ে নেব,
আমার সামনে খাও। গুড বয়, থ্যাংক ইউ বাবা।
বাড়ি শুধু আমার সাথেই মাস্টার দেখো,
ভালোবাসার মানুষগুলোর সাথে নির্দিষ্ট পরিমাণ কথা বলে রবি মাই হেলথে উপভোগ করুন প্রতিদিন 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। ডায়াল 21216 রবি।
কিশোর ভাই, অফিস টফিস করেও কেমনে এইভাবে ঘুরে বেড়ান?
ব্যালেন্স বুঝলে, সবই ব্যালেন্স, ব্যালেন্স করলে সব কিছু করা সম্ভব।
শুক্র শনি তো দুদিন ছুটি, আর সাথে যদি একদিন ব্যালেন্স করা যায় তাহলে তো কথাই নেই, ঘুরে আসার জন্য এনা।
ভাই, সবই তো ব্যালেন্স করলেন বুঝলাম, কিন্তু আপনার খাবার পানিটা কি ব্যালেন্সড পানি?
ব্যালেন্সড পানি, ব্যালেন্সড পানি,
খাবার পানি আবার ব্যালেন্সড হয় নাকি?
কেন হবে না, এখন খাবার পানিও ব্যালেন্সড হয়, যেমন স্পা।
স্পা ব্যালেন্সড পানি?
হ্যাঁ, স্পা ব্যালেন্সড ড্রিঙ্কিং ওয়াটার।
স্পা মাটির সবচেয়ে নিরাপদ ও মিনারেল সমৃদ্ধ স্তর থেকে পানি সংগ্রহ করে ইউভি এবং ওজোন পদ্ধতিতে এমন ভাবে পরিশোধন করা হয় যাতে পানিতে শরীরের প্রয়োজনীয় মিনারেল ও পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। স্পা, পানির জন্য ভালোবাসা।
আয়
Music served hot. Radio Footy on the spot.
নেয়ালের গায়ে চুপি চুপি ইতিহাস নিয়েছে কে?
চৌধুরী জাফরুল্লাহ শরাফত, কোন কমেন্ট্রি নয়, আরজে হিসেবে আমি দায়িত্ব পালন করব। আর অনুষ্ঠানের নামও জানিয়ে দেই, হটসিট, যেটি শনিবার রাত 9টায় শুরু হবে। আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা থাকব আপনাদের সাথে।
জানা অজানা নাটকীয় অনেক ঘটনার কমেন্ট্রি নিয়ে এই শনিবার রাত 9টা থেকে 11টা হট সিটে থাকছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। শুনতে টিউন ইন করুন রেডিও ফুর্তি 88.5।
শুনছেন রেডিও ফুর্তি 88.5। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে। আর শীতকাল মানে কিন্তু ট্রিপ সিজন। আপনারা কোথায় কোথায় যাচ্ছেন তা জানিয়ে দিন টেক্সট করে বা কমেন্ট করে আমাদের ফেসবুক পেজে। এন্ড রিমেম্বার, যেখানেই যান আপু বা চাচুর নেটওয়ার্কের চেয়ে কিন্তু সাথে করে বন্ধুদের নেটওয়ার্ক নিলে ফান বেশি হবে। আব্বু চাচুর নেটওয়ার্ক কোনটা তা ভেবে মাথা চুলকুচ্ছেন? আরে ওই যেসব নেটওয়ার্কে অনেক ভেবেচিন্তে খরচ করে হিসাব করে নেট চালাতে হয় আর কি, তার চেয়ে অনেক বেটার হচ্ছে বন্ধুদের নেটওয়ার্ক এয়ারটেল। এয়ারটেল নেটওয়ার্ক এখন সারা দেশে ফ্রেন্ডদের নিয়ে এখন যেখানে ইচ্ছা সেখান থেকে নিজের খুশি মতো নেট চালাতে পারবেন। যেখানে যান চেক ইউর ফোন, ইউ উইল বি সারপ্রাইজড এন্ড সে এখানে এয়ারটেল। এই মুহূর্তে সৃষ্টি আছি আপনার সাথে, আর আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের সবসময়কার স্পেশাল সারপ্রাইজ রাসেল ভাই।
Yes, আমি চলে আসলাম আবার আপনাদের কাছে একটা খবর নিয়ে। সেই খবরটি হচ্ছে যে ভূত ভুরি ভোজ যেটা আমরা আয়োজন করেছি এবং পোল চলছে। তো আমি সৃষ্টিকে বলবো যে সৃষ্টি ইটস ইওর শো, সো তুমি একটা কাজ করো, সবার নামগুলো পড়ে ফেলো যারা হ্যাঁ বলেছেন, এবং তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে খুব দ্রুত।
হ্যাঁ একদমই তাই। তো আমি যাদের নাম দেখতে পাচ্ছি, আরণ্যক, অরণ্য, স্বপ্নের বালক, অভি, পারভেজ আহমেদ, সালমা হোসেন, নাসিফ ফাইয়াজ, ফিদা আহমেদ, আশিক, বিপ্রজিৎ সাহা, জুবায়ের হাসবি, আবদুল্লাহ আল মুসাফির, শেখ মাজারুল ইসলাম, সোহান, নূর, সায়েদ খান, তাহমিদ, নাহিদ হাসান, আকাশ, আরিয়ান, ইমরান, দীপ, জয়, হাসান, মেহেদি, মোহাম্মদ, পল্লব হোসেন, আরাফাত আজম খান, রহস্যময়, বিদিশা মিত্র, সাফা আহমেদ, এমডি সাগর গাজী, জুবায়ের ইসলাম, আদর, মোহাম্মদ কামাল হাসান, জুনায়দ ইভান, সদমান সাকিব, হেলাল ভুঁইয়া, তাইম শাহরিয়াত, সিরিনা আক্তার, তাসিন ইসলাম, তামিম টু, মোহাম্মদ হাসান, 363 জন হ্যাঁ ভোট করেছেন রাসেল ভাই এখন পর্যন্ত। অনেক অনেক নাম দেখতে পাচ্ছি, রাহাত হাসান, আসিফুল ইসলাম, ফাহিম, সালমাজ আক্তার, মোহাম্মদ সুমন দেওয়ান, শারিয়া রেজা, রায়হান ইসলাম, সৈয়দ জাহান, মিম, শোয়েব হাসান, জান্নাতুল এফ, নিশা, মোর্শেদ কবির, এম কে এস, হৃদয় কর্মকার, তুষার আবদুল্লাহ, মুবাশিয়া আলম, সুপ্তি, মাসুম ভাই, মাসুম ভাইও ভোট করেছেন। তবে এই মাসুম ভাই, জানি না কোন মাসুম ভাই, তবে আমাদের রেডিও ফুর্তি ভূত এফএমে আপনার প্রতিদিন যে মাসুম ভাইকে শুনে থাকেন, তিনি নিশ্চিতভাবেই থাকছেন এই ভূত পরিবচে।
ওকে, সো আমরা এখন যেটা বলি, বলে শেষ করে দিই আমি, তুমি তোমার শো এগিয়ে নিয়ে যাও। সেটি হচ্ছে যে আমরা একটা ভূত ভুড়ি ভোজের আয়োজন করেছি, যেখানে আপনারা অংশগ্রহণ করবেন বলে অনেকেই জানিয়েছেন, এবং আমাদের www.facebook.com/radio.furti এই পেজে গেলেই একটু স্ক্রল ডাউন করতে হবে আপনাকে, তারপর আপনি পেয়ে যাবেন সেই পোল করার জায়গাটা, এবং আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে হ্যাঁ, আর যদি অংশগ্রহণ করতে চান তাহলে নাতে ক্লিক করুন। আর সেই সাথে আরেকটা খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার প্রতিদিনের দায়িত্ব যে ভূত এফএমে এই উইকে কি হচ্ছে, না এই উইকে কি হচ্ছে এটা বলবো না, এই উইকে কি হচ্ছে এটা বলতে, এটা জানতে হলে আপনাকে আমাদের পেজ ভিজিট করতে হবে, উইচ ইজ www.facebook.com/bhootfm.russell। এখানে যাবেন এবং এখানে গিয়ে দেখবেন যে কারা আমাদের অতিথি। একদম লাস্ট মোমেন্টে আজকে সন্ধ্যাবেলায় একজনকে কনফার্ম করা হয়েছে, কারণ একজন হঠাৎ করেই আটকে গেছেন বলে, তো যার কারণে আমরা একজনের ভিডিও আপলোড করতে পারিনি, তিনজনের ভিডিও আপলোড করা আছে যারা এখানে উপস্থিত হবেন কালকে, তো সেখান থেকে সবাই জেনে নিতে পারবেন। তো
এবং আমি নিজেও দেখেছি যে ভিডিওগুলো, যে আসলে যে মানুষগুলো আসেন তারা আসার আগে তারা নিজেরা জানান দিয়ে আসতে পারছেন, এটা কিন্তু একটা খুব মজার একটা ব্যাপার, খুব নতুন একটা নতুনত্ব।
এক্স্যাক্টলি, যারা সিলেক্টেড হবেন তাদের ভিডিও আমরা আপলোড করে দেব, যাদের স্টোরি সিলেক্টেড হবে তারা সবাই দেখতে পাবেন, শুধুমাত্র এখানে এসে ঘটনা বললেন আর কেউ জানলো না এরকম না, এবং যারা ইমেইল পাঠান তাদেরকেও আপনি দেখতে পাবেন এখন, যারা অডিও ক্লিপ পাঠান দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকেও এখন থেকে দেখতে পারবেন। সুতরাং দেখা এবং শোনা দুটো একসঙ্গে চলবে ভূত এফএমে। তো সৃষ্টি, আমি মনে হয় বিদায় নেই, এবং আমার মনে হয় যে পোলের যে আপডেট সেটা সৃষ্টি আবারও আপনাদেরকে জানিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে, এবং সেই সাথে আপনি যদি ভূত এফএম হরর ক্লাব শুনেন এবং ভূত এফএম শুনেন তাহলে আপনি জানতে পারবেন যে কবে কোথায় কখন এই প্রোগ্রামটি হবে এবং কোথায় এই খানাদানার আয়োজন করা হয়েছে। এবং আপনারা যারা ঢাকার ভেতরে আছেন তারা তো আসবেনই, ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চান, উই হ্যাভ নো প্রবলেম, সো আমরা বরং আরো খুশি হব। সো আশা করছি যে আপনারা অনেকেই এখানে আসবেন এবং পার্টিসিপেট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সৃষ্টি, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর টু নাইটস শো, এবং আশা করছি যে আজকের গেস্টটা চমৎকারভাবে আপনাদের এন্টারটেইন করতে পারবেন। আমি বিদায় নিচ্ছি এখানেই,
থ্যাংক ইউ রাসেল ভাই। যেটা বলছিলাম যে আজকে খুব পছন্দের পছন্দের গানগুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের হরর ক্লাব। এই মুহূর্তে আমরা যাব সুইডিশ ব্যান্ড অ্যাবার, খুব চমৎকার একটা গান, দুঃখী একটা মেয়ে চিকিতিতা, যেরকম গান গেছিলেন জেমস দুঃখিনি দুঃখ করণ, অনেকটা সেরকমই মনে হয় আমার কাছে সেই চিকিতিতা, টেল মি হোয়াটস রং, খুব সুন্দর এই গানটি। শেষে ফিরে আসব আপনাদের সাথে আমাদের আজকের হরর ক্লাব নিয়ে। একদম ভুল হচ্ছে না, রেডিও ফুর্তি 88.8 FM শুনছেন ভূত FM হরর ক্লাব। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে কারা আছেন একটু ফেসবুক কমেন্ট সেকশন ঘুরে আসি। সেখানে দেখতে পাচ্ছি সুমন হাওলাদার আছেন আমাদের সাথে, লিখেছেন রক। ওকে, হ্যাঁ আমরা আজকে রক গানগুলো শুনছি, ভাইয়া তাড়াতাড়ি গল্প শুরু করে দিচ্ছি। জামিল ইসলাম জীবন জানিয়েছেন আমরা খুব তাড়াতাড়ি গল্প শুরু করবো, তবে তার আগে আজকে আমাদের স্পেশাল গেস্টরা রয়েছেন, তাদের কিছু গল্প আছে, সেই গল্পগুলো শুনবো। এবং আপনারা জানেন যে আজকে আমাদের স্পেশাল স্টোরি ভুলোর ছলনা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই স্টোরি আছে, এবং আছে বদন বাবুর বাড়ি। মদনপুরের মদনবাবুর বাড়ি শুনতে যতটাই হাসি লাগুক না কেন, গল্প যত এগুতে থাকবে হাসি কিন্তু মুখ থেকে আস্তে আস্তে চুপসে যাবে, এই গ্যারান্টি আমি দিতেই পারি। জে কে আর জনি আছেন আমাদের সাথে, লিখেছেন ভয় পেতে চাই। আর আছেন আমাদের সাথে জাহিদ সজল, গ্রেট শো আমাদের সাথে আছেন। তারেক ইসলাম, আজকের গানগুলো বেস্ট, নারায়ণপুর নারায়ণপাড়ার নাটোর থেকে শুনছেন। এ বি রহিম, রহিম করিম দুই ভাই শেরপুর থেকে শুনছেন, ওয়াও গ্রেট। আরও আছেন সজীব আহমেদ, খুব ভালো লাগছে, জামালপুর থেকে আছেন। তানহা আফরিন আশা জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সৃষ্টি ভাইয়া। ওকে হ্যাঁ, আশা আপনাকে ওয়ালাইকুম আসসালাম বললাম না। তিনি খুলনা থেকে শুনছেন, আমার খুব সবসময়কার খুব পছন্দের জায়গা খুলনা। হানিফ আছেন আমাদের সাথে সাতক্ষীরার ছাপঘাট থেকে শুনছেন, বিরতি কম ঘটনা বেশি, সেদিকে তাহলে আমরা এগুতে থাকি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আলফাজ ভাই, শিমুল ভাই এবং মিতু। তো 99 ডোর মেনশন, এই বাড়িটির 40 দিন থাকা এবং 40 দিন অতিবাহিত করা এই মানুষগুলো আজকে আমাদের সাথে আছেন। আমি আলফাজ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, আলফাজ ভাই আপনি বলেছিলেন যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলো খুব রিমার্কেবল, এরকম একটা ঘটনা এই মুহূর্তে শুনতে চাচ্ছি, সেই শুটিং চলাকালীন সময়ে।
শুটিং চলাকালীন সময় হচ্ছে আমাদের শেষ দৃশ্য, গল্পের শেষ দৃশ্য যখন আমরা শুটিং করছি, তখন আমাদের শুটিং, আমরা টোটাল টিমটাকে আগের দিন বলা হয়েছিল সকাল 6টার ভিতরে সেটে থাকার জন্য। তো টোটাল সবাই হচ্ছে আগের দিন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একদম মানে সকালবেলা সকাল 6টায় চলে আসছে। 6টায় চলে আসার পরে দেন হচ্ছে যে আমরা লাইট সেট করা, তারপরে হচ্ছে ক্যামেরা সেট করা, কস্টিউম সেট করা, মেকআপ সেট করা, সবকিছু সবাই মেকআপ টেকআপ দিচ্ছে, সবাই সেট টেট গোছাচ্ছে। কিন্তু একটা সেট রেডি করতে এবং হচ্ছে যে লাইটিং করতে ম্যাক্সিমাম 3-4 ঘন্টা সময় লাগবে। কিন্তু হচ্ছে যে আমাদের ওই দিন টাইমটা হচ্ছে যে সকাল থেকে আমরা সকাল 8টা থেকে সেট এবং ক্যামেরা এবং লাইটিং শুরু করছি, সেই সেটা শেষ হয়েছে হচ্ছে যে রাত 8টায়। মানে এতটা সময় মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে হচ্ছে একটা আমাদের যে রুমটার ভিতরে 99 ডোরের যে 100তম দরজাটা যেই ইয়াতে মানে ক্লাইমেক্সটা যেখানে হবে, এবং 100 নম্বর দরজাটা যেখানে মানে তৈরি করার জন্য যে র্যামসন যে উদ্যোগটা নিয়েছিল সেই রুমটাতে আমরা শুটিংটা করতেছিলাম। তো সকাল থেকে লাইট সেট হচ্ছে, সকাল থেকেই হচ্ছে ক্যামেরা সেট হচ্ছে, সকাল থেকেই মানে মেকআপ আর্টিস্ট মেকআপ করছে। কিন্তু প্রত্যেকটা মানুষের যেন একটা মানে স্পিড কম,
মানে সবাই একটু
স্লো হয়ে গেছে, সবাই হচ্ছে একদম সবাই আগাচ্ছে না। আমরা এত চেষ্টা করতেছি আগানোর জন্য, এত চেষ্টা করতেছি আগানোর জন্য, কিন্তু আগানোচ্ছে না। শেষে হচ্ছে আমরা একটা হচ্ছে যে মানে রুমটাতে আমরা 8টার সময় ঢুকলাম, রাত 8টার সময় আমরা সেখানে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে শিমুল ভাই একদম পুরো গেট টেটআপ নিয়ে রেডি, শিমুল ভাই একটা চেয়ারের মধ্যে তাকে দেওয়া হয়েছে, সে হচ্ছে যে বসা, আর বাকি সবাই হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড বাই অন্য জায়গায় সব যার যার পজিশনে দাঁড়ানো। সিকোয়েন্সটা ছিল যে শিমুল ভাই হচ্ছে যে শিমুল ভাইকে মানে আমাদের যে হিরো সে হচ্ছে যে শিমুল ভাইয়ের সাথে মানে আঘাত করবে, শিমুল ভাই ফাইট হবে। তো শিমুল ভাই ওই সিকোয়েন্সটা আমরা আগে নিচ্ছি যে ওকে হচ্ছে মারবে, মানে জাস্ট মারার সিকোয়েন্সটা আমরা মানে নিব। ওই সিকোয়েন্সটা করার সময় হচ্ছে যে আমি ছিলাম হচ্ছে ওর ও আচ্ছা আরেকটা কথা বলি, হচ্ছে যে রুমটা ছিল রুমটার মাঝ রুমের মাঝখান দিয়ে আবার একটা সিঁড়ি আছে যেটা হচ্ছে যে উপরের তলায় উঠা যায়।
আচ্ছা,
তো আমি হচ্ছে যে স্ক্রিপ্ট আমার হাতে, ক্যামেরা সব রেডি, আমি জাস্ট উপর থেকে অ্যাকশনটা বলবো। আমি সিঁড়ি দিয়ে আসতে করে উপরে উঠে গেলাম, উপরের থেকে আমি অ্যাকশনটা বলবো। যখন অ্যাকশনটা বলা হলো, ওই আমাদের যে শামস যে হিরো সে হচ্ছে যে ক্যামেরার সামনে মানে ক্যামেরার ভিতরে ইন করলো, ইন করার পরে সে একটা চিৎকার দিল, চিৎকার দেওয়ার পরে শিমুল ভাই তাকে একটা আঘাত করে, আঘাত করার পরে সে হচ্ছে যে আঘাত করে তো পড়ে যায়। আমাদের যেই মানে সার্কেলটা ছিল সে মানে যে সেটটা ছিল সেটের 3-4 মানে গোল যে সেটটা ছিল সেটার চারপাশে
ব্ল্যাক ম্যাজিকের যে সার্কেলটা,
ব্ল্যাক ম্যাজিকের একটা করা হয়েছিল। তো বোর্ডের তিন পাশে দুই মানে চারপাশে হচ্ছে 3টা মোমবাতি ছিল, বড় বড় সাইজে 3টা মোমবাতি ছিল।
ওই রুমটাতে হাওয়া বাতাস আসা যাওয়া করবে ওই স্কোপটা ছিল না।
আচ্ছা আচ্ছা, মানে বদ্ধ রুম,
একটা বদ্ধ।
ওকে,
তো শামস যখন পড়ে যায় মাটিতে, আমি উপর থেকে দেখতেছি যে শামস যখন পড়ে যায়, মোমবাতিটা ছিল তার দুই হাত দূরে।
আচ্ছা,
শামস যখন পড়ে যায় তখন হচ্ছে মোমবাতিটা তার উপরে হচ্ছে মানে লাভ দিয়ে এসে তার উপরে পড়ে যায়।
ঘাড়ে পড়ে ওখান থেকে দেন তার হাতে পড়ে গিয়ে দেন
তখন চিৎকার দিয়ে মানে দৌড়ের সবাই বের হয়ে গেছে, আমরাও বের হয়ে গেছি, সবাই বের হয়ে
গেছে।
আচ্ছা আচ্ছা, মানে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। একটু চিন্তা করুন যে একটা বদ্ধ ঘরের খুবই ভয়ঙ্কর
ছবির মেকিং অফে আপনার ওই ওটা দেখা যাবে, ছবি রিলিজের আগে ওটা দেয়া হবে।
আচ্ছা আচ্ছা, ওকে। তো সেটা
এখানে হচ্ছে শিমুল ভাইয়ের একটা অভিজ্ঞতা আছে এই জায়গায়। শিমুল
ভাই আমার একটা বড় অভিজ্ঞতা ছিল,
হ্যাঁ শুনি সেটা।
তো অনেক ওই দিন তো আমরা অনেক লং নাইট শুটিং করেছিলাম, ওই দিন সবাই স্বভাবত একটু টায়ার্ড ছিল, আর একটা ভৌতিক পরিবেশে তো সবাই একটু শারীরিক ভাবে একটু উইকি হয়ে যায় আসলে, শরীরের স্পিডটা কম পাওয়া যায়। তো আমি এক চেয়ারে বসেছিলাম, সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং করছিল সিকোয়েন্সের স্বার্থে। আমি বসেছিলাম, বসতে বসতে আমি হঠাৎ করে কখন আমি ঝিম ধরে ঘুমায় পড়ছি, আমি কিছুই টের পাইনি, আমি কিচ্ছু টের পাইনি, একদমই কিচ্ছু টের পাইনি। হুট করে আমাকে ডিরেক্টর, আমাদের তামিল ডিরেক্টর, যে তামিল আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল সুগ্রীব নাম, ও আমাকে বলছে হেই খান প্লিজ ওয়েক আপ, ইউর শট। আমি ঠাস করে উঠে গেছি, উঠে যাওয়ার পরে আমি একটু তাকাইছি সবার দিকে, তাকানোর পরে সবাই সব ঠিকঠাক দেখতেছি। আমার যে ডিরেক্টর ক্রিয়েটিভ ডিরেক্টর সুগ্রীব আমাকে ডাকছে যে ওকে আমি ঠিক দেখছি হচ্ছে ওর সাইজটা হয়ে গেছে 2 ইঞ্চি, ঠিক 2 ইঞ্চি সাইজ। হঠাৎ করে দেখি ওর সাইজটা 2 ইঞ্চি, এবং আমি এই যে দুইটা হাত আপনার তর্জনী এবং বৃদ্ধাঙ্গী, এই দুইটা আঙুল আপনি 2 ইঞ্চি করলে পারে যতটুকু হয়, আমি ঠিক এতটুকুর মধ্যে ওকে দেখতে পাচ্ছি। আমি আঙুল উঁচু করেছি হঠাৎ, আমি কিছু জানি না, আমার দুই এই তর্জনী এবং আমার বৃদ্ধাঙ্গুল এই দুটো আর কি উঠে গিয়ে যাওয়ার পরে আমি এই দুটোর মধ্য দিয়ে আমি ডিরেক্টরকে দেখছি যে সে শূন্যের উপরে সে দাঁড়িয়ে আছে, এবং সে মাত্র 2 ইঞ্চি তার উচ্চতা।
আপনার কি মনে হয়েছিল
ওখান থেকে? আমি ভয়ে আমি বেরিয়ে গেছি রুম থেকে, ওরা আমাকে ডাকতেছে, আমি কাউকে কিছু বলতে পারতেছি না, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, শুধু আমি অস্বাভাবিক হয়ে গেছি।
মানে আপনার কি মনে হয় যে কি কারণে এটা হতে পারে?
বাইরে বেরিয়ে আমি খুব ভয়টায় পেলাম, আমি আমাদের ডিরেক্টর লাউ ভাই, নিজানন লাউ ভাইকে বললাম, সবাইকে বললাম, বললো যে প্লিজ গেট সাম রেস্ট, কিছুক্ষণ শুটিং অফ থাক, তুমি কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে না একটু। তখন আমি একটু মুখে পানি টানি দিয়ে আমি আবার একটু ফ্রেশ ট্রেশ হইলাম, দেন আমি একটু ভয়ের, আমি আমি নর্মালি স্মোক করি না, কিন্তু ভয়ের চোটে একজনের কাছে একটা সিগারেট নিয়ে আমি স্মোক করলাম, যাতে ভয়টা যদি একটু দূর হয়। ওই ঘটনাটা আমি মানে অনেকক্ষণ ধরে আমার মধ্যে দিয়ে যাচ্ছিলই না, আমি বারবার তারাবার চেষ্টা করছিলাম যে আমার তো এখন অ্যাক্টিং করতে হবে, এবং অনেক ইম্পর্টেন্ট পার্ট, এবং ছবির ধরেন আমার উপরে ছবির অনেক কিছু নির্ভর করছে, কারণ ছবির সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টারটা আমি করছি, এবং একই ছবিতে 4টা রূপ আমার, সো আমার অ্যাক্টিং যদি ঠিক না হয় ছবি তো পড়ে যাবে। সো আমি ওই টেনশন করতেছিলাম যে আমি কি অ্যাক্টিং যদি আবল তবল হয়ে যায় তাহলে তো সমস্যা।
ওকে, মানে আপনি তখন নিজে থেকে সাহস যোগাচ্ছিলেন।
আমরা করতে পারিনি, আরো একদিন
করতে হয়েছে, নানা কারণে আমরা লেন্দি হয়েছে।
ওকে,
রাত 3টা মানে বাজে তখন মেবি, তারপর আমাদের সিকোয়েন্স শেষ, পরের দিন দেখা গেল যে আমরা কোনো ফুটেজ পাই নাই। আবার আমাদেরকে
এবং ওই শামস, যে শামসের গায়ে যে মোমবাতি পড়েছে, আপনি বিশ্বাস করবেন না, শামস মিনিমাম টানা 2 ঘন্টা ও শুধু কান্নাকাটি করেছে,
ওনার কান্না
এবং ওর কান্নার থামে না, কানতে কানতে ওর পালস, আপনার মানুষের স্বাভাবিক শরীরের যে পালস থাকে ওর কয়েক গুণ বৃদ্ধি হয়ে গেছে, মানে ন্যানো সেকেন্ড ওর পালস চলতেছিল, এবং সবাই হাত দিয়ে দেখতেছিল যে ওর বুকে কি অবস্থা, মানে মানুষ দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে যেরকম হয়ে যায় না, পালস খুব দ্রুত যায়, এরকম হয়ে যাচ্ছিল, আমরা সবাই ভয় পেয়ে যাচ্ছিলাম যে ওর কি হলো না হলো।
ওকে, সো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা আমরা শুনতে পাচ্ছি সেই 99 ডোর মেনশন এই বাড়িটিকে নিয়ে। তো এই মুহূর্তে আমরা যাই একটু মিতু, আপনার কাছে প্রশ্ন, জীবনের প্রথম ভয়ের অনুভূতিটা ঠিক কবে এসেছিল? তার আগে একটা ছোট, আপনি তো ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা।
শুনতে
গেলে ভয় লাগতো কি?
আমি সেরকম ভয় পাই, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি সেই ক্যারেক্টারে ঢুকে যাই।
লাইক
কেউ যদি বলে যে আমার আজকে এটা হলো এটা হলো, তো আমি ভাবি এটা মনে হয় আমার সাথে হচ্ছে। তো এমন তো আমি এমন বলবো না যে খুব বেশি কিছু আমার লাইফে মানে ভৌতিক কিছু হয়েছে। তারপর বলবো এতটুকু যে হ্যাঁ, ছোটবেলায় হয় না, নানা বাড়ি দাদা বাড়ি, আমার হোম ডিস্ট্রিক্ট বেসিক্যালি অ্যাকচুয়ালি নোয়াখালী। তো তখন আমি ছিলাম, তো সেখানে অ্যাকচুয়ালি আমাদের পুরনো যে বাড়িটা, নতুন বাড়ি আমরা মানে কেনা হয়েছে, সেটা ছিল হিন্দু বাড়ি। তো হিন্দু বাড়িটা হচ্ছে যে হিন্দুদের ওখানে তারা যে পূজা করে, তো একটা কিছু রয়েই যায়। তো তখন আমি দেখতাম যে লাইক কেউ হারিকেন নিয়ে যাচ্ছে, কিন্তু তার হাত পা কিছু দেখা যাচ্ছে না, শুধু হারিকেনটা যাচ্ছে,
মানে এরকম কথা ছিল
সেখানে। এটা হতো তখন। তো এই তো এমন লাইফ অনেক কিছু আছে, স্পেশালি আমি বলবো যে 99 মেনশন, এটা আমার লাইফে অনেক বড় একটা,
মানে আপনার প্রথম ভয় পাওয়ার অভিজ্ঞতাটা কি সেই 99 মেনশন?
হ্যাঁ, সেটা ছিল লাইক আমি নিজে ফার্স্ট টাইম বেশি ভয় পেয়েছি যখন আমার মেকআপটা টান, আমার মেকআপ আর্টিস্ট মেকআপ করছে, তখন ওই মোমেন্টে আমি না মিরর দেখতে পারতেছি না, কারণ আমাকে সে দেখাচ্ছে না।
সাপোজ
আমি যদি বলি আমার মেকআপ এখানে ঠিক হচ্ছে না, হয় না একটু আনারি টাইপের। তো মানে ফার্স্ট টাইম এমন ভয়ানক একটা মেকআপ করতে যাচ্ছি, তো সে আমাকে মিরর দেখাচ্ছে না। ফাইনালি যখন আমার সেই লেন্সটা দেওয়া শেষ হলো, আমি যখন মিররটা সামনে আনলাম, আমি আমাকেই দেখেই ভয় পেয়ে গেছে যে লাইক এটা কে। আমি চিৎকার দিয়ে কান্না করা শুরু করলাম। তো আমার ডিরেক্টর সে বলেছে সে ভাবছে হয়তো বা কেউ একজন আক্রমণ করছে। কি হলো আমি তো ভাই আমি না আমাকে দেখে কান্না করা শুরু করছে, আমি আমাকে দেখতে পারতেছি না। ইভেন যতক্ষণ পর্যন্ত আমার যে সিকোয়েন্স গুলো চলতেছে আমি কারোর সাথে ফেস করতেছি না, এতটাই ভয়ঙ্কর লাইক মেকআপটা ছিল। ফার্স্ট টাইম আমরা তো অলওয়েজ টিভিতে দেখি বা মুভিতে আমরা আপনাদেরকে যখন এফএম আমরা শুনি, তো শোনা দেখা আর নিজেকে প্র্যাকটিক্যালি সেই পজিশনে রাখা টোটালি কিন্তু
খুবই কঠিন।
আর আমাদের যে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল সুগ্রীব, মানে আমাদের শেষ সিকোয়েন্সটা করার পরে, মানে হচ্ছে করার পরে সে টানা তিন দিন চার দিন সে অসুস্থ ছিল। এখন সে প্রতিদিন সকালবেলা মানে শুটিং এ আসতো, এসে হচ্ছে ওই 99 মানে 100 দরজা যেখানে ওইখানে যে সে সবসময় ওখানে শুয়ে থাকতো, সে ওইখান থেকে নড়তো না,
ওর রক্তভূমি পর্যন্ত হয়েছে।
ইভেন ডক্টর মানে ওইটা খুঁজে পায়নি অ্যাকচুয়ালি তার হয়েছেটা কি, মানে কি প্রবলেম তার শরীরে, কোনো প্রবলেম আছে কিনা,
ধরতেই পারেনি,
ধরতে পারতেছে না।
আপনারা যখন ব্যাক করে দেশে আসলেন, তারপরে কি ঘটনার রেশ আপনাদের টানতে হয়েছিল?
আমাকে অনেক বড় মানে আপনার অনেক বড় আমাকে অনেক বড় একটা খেসারত দিতে হয়েছে।
কিরকম সেটা?
এবং এটার সাক্ষীও আছে আমার দুইজন।
আচ্ছা,
নিজেরাও দুইজন আর কি প্রচন্ড ভয় পেয়েছিল ওদিন। তো আমি যেদিন আমরা মালয়েশিয়া থেকে চলে আসলাম, চলে আসার পরে আমার একটা ছোট ভাই আছে, ও হচ্ছে নায়ক আর কি, ও হিরো, দুর্জয় নাম ওর। ও অননমনের একটা ছবির শুটিং চলছে, দুর্জয় আমাকে বললো যে ভাই আপনি তো অনেকদিন পরে আসছেন, আমি তো গাড়ি কিনছি, আপনাকে তো গাড়িতে ঘুরাইতে পারি নাই, আজকে আপনি একটু আসেন, আপনি আসছেন, আমি আপনাকে একটু গাড়িতে ঘুরাবো। তো গাড়ি বা ওয়েল কন্ডিশনের গাড়ি কিনছে, নতুন গাড়ি কিনছে, ওর গাড়িতে করে আমি 300 ফিটে গিয়েছি। 300 ফিটে গিয়ে আপনার আমরা আড্ডা মেরেছি, কফি খেয়েছি, চা নাস্তা করেছি। তারপরে ফেরার সময় আমি আসলে লাইভে আসতে চেয়েছিলাম, 99 লাইভে আসতে চেয়েছিলাম, 99 মেনশনের এই যে অভিজ্ঞতা, 40 দিন থেকে আসলাম এরকম হন্টেড একটা জায়গায়, হন্টেড একটা এনভায়রনমেন্টে, সেটা বলার জন্য আমি লাইভ আসতে চেয়েছিলাম ফেসবুক পেজ থেকে।
আচ্ছা,
তারপরে আমি লাইভে ফার্স্ট যখন এসছি তখন হচ্ছে 300 ফিট অতিক্রম করে গাড়িতে উঠে গাড়িটা চলা শুরু করেছে, তখন আর কি বনানীর আগে হুট করে গাড়িটা কোনো কথা নাই বার্তা নেই। আর আপনারা তো জানেনই যে বিমানবন্দর রোডে খুবই সাই সাই গতিতে গাড়ি চলে, 100-110-120 এরকম চলে,
70
স্পিডের নিচে কোনো গাড়ি নেই। ঠাস করে মাঝ পথে ওর নতুন গাড়িটা ঠাস করে অফ হয়ে গেল এবং ও কোনোভাবেই দাঁড়িয়ে কোনোভাবে কোনো উপায় করতে পারলো না। তার ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে আমরা ঠেলে 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 সাইডে আনলাম। এটা হচ্ছে আপনার ঠিক বনানী, তখন হচ্ছে ঠেলে ঠেলে আনলাম বনানী কবরস্থানের একটু আগে, একটু আগে। তো একটা গলির মধ্যে, কত নম্বর রোড জানো না মনে নেই, গলির মধ্যে এটা ঢুকিয়েছি, ঢোকানোর পরে তখনও আমরা মূল বিষয়টা আসলে অনুধারণ করতে পারিনি, আস্তে আস্তে গভীরে যাওয়া শুরু করলাম। দেন হচ্ছে গাড়িটা ওখানে রেখেছি, রাখার পরে আমরা দুজন মিলে উপায় করছিলাম কি হবে, তখনও হচ্ছে গাড়ির মেকানিক্সকে ফোন দিল।
আচ্ছা,
ফোন দেওয়ার পরে মেকানিক্স ফোন ধরছে না, না ধরার পরে তারপর হঠাৎ করে আমরা করছি কি, গাড়ির উপরে ও তাকিয়েছে গাড়ির দিকে, এখন হঠাৎ করে দেখে কি খুবই কুৎসিত একটা টিকটিকি ওর গাড়ির উপরে, কুচ্ছির একটা টিকটিকি। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে কিন্তু আপনার লাইভ করছিলাম, লাইভ করতে করতে কিন্তু ওর গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় লাইভটা অফ করে দিয়েছিলাম, লাইভ থেকে বের হয়ে গেছিলাম সাডেনলি, কোনো কিছু না বলে কাউকে।
আচ্ছা,
আমি বের হয়ে গেছিলাম লাইভ, কিন্তু ওইভাবে আমার ফেসবুকের টাইম লাইনে ছিল, আমি সেভ দিয়ে রেখেছি আর কি, ওটা দেখতে পারবে কেউ আপনার লাইভ। দেন হচ্ছে হঠাৎ করে দেখি কি টিকটিকি ইটস আ নর্মাল হ্যাপেন, বাট ওই টিকটিকিটা আসলে ওই মুহূর্তে ছিল খুবই ভয়ঙ্কর, এবং ওটা দেখতে আসলে নর্মাল টিকটিকির মতো ছিল না, বিকজ ওর লেসটা পুরোটা কাটা ছিল, লেস কাটা শুধু বডি আলা টিকটিকি, এবং হা করে তাকিয়ে আছে আমাদের দিকে, কোনো ওর কোনো বডি ল্যাঙ্গুয়েজ নাই, ও একদম স্ট্রাক হয়ে মূর্তির মতন গাড়ির উপরে ছাদের উপরে বসে আছে। ও দুর্জয় আমাকে বলতেছে, ভাই এটা কি হচ্ছে, এটা গাড়ি হুট করে আমার নতুন গাড়ি ভাই, কোনো কারণ ফারণ নাই, কিচ্ছু নাই, আবার দেখে এই টিকটিকি, আর টিকটিকি কত ভয়ঙ্কর দেখছেন ভাই। তারপরে করছে কি, আমরা জাস্ট আমরা অন্যদিকে শিফট করছি, লুক শিফট করার পরে ও আবার আপনার মেকানিক্সকে ফোন দিয়েছে, মেকানিক্সকে ফোন দিয়ে এবার ফোনে পেয়েছে, বলতেছে তুমি একটু গাড়িটার সারতে আসো, অমুক জায়গায় এখানে আসো। দেন ফোন কাটার পরে ঠাস করে তাকিয়েছি, দেখি টিকটিকি নাই, এবং এখানে কিন্তু ফুল লাইট ছিল না, হালকা একটা পোর্চের একটা লাইট, রাস্তার পোর্চের একটা লাইট হালকা একটু জ্বলতে ছিল, একটা লাইট, ছোট একটা লাইট। ঠাস করে ও দেখে যে আমরা দেখি টিকটিকি নাই, টিকটিকি খুঁজতেছি কোথাও নাই। ওকে, এটাও আমি ফেললাম যে এটা হুট করে হয়ে যেতে পারে, এরকম হতে পারে। দেন ঠাস করে যে লাইটটা জ্বলতেছিল একটা বাসার নিচে, পুরো রাস্তা একটা লাইটে জ্বলতেছিল, কারণ বেশ রাত হয়ে গেছিল, রাত 12টার পরে আবাসিক এলাকা সবাই ঘুমিয়ে যায়। তারপরে আমরা হুট করে দেখি ওই যে লাইটটা হুট করে আস্তে আস্তে কাঁপা শুরু করল, ওই ছোট যে লাইটটা, একটা বাড়ির সামনে লাইটটা, কোন বাড়ির সামনে কোন দারোয়ান টারোয়ান কিচ্ছু নাই, কিন্তু আমরা একটা বাড়ির সামনে গাড়িটা রেখেছি এবং তার অপোজিট বাড়িটাতে আপনার এরকম ছোট একটা লাইট জ্বলতেছিল, সেই লাইটটা হুট করে আপনার কাঁপা কাঁপি শুরু হয়ে গেল, মানে জার্কিং হচ্ছে, ও নিপছে জ্বলছে, নিপছে জ্বলছে। ঠাস করে দেখি কি আপনার ওটা একদম বন্ধ হয়ে গেল, ওটা জ্বলে না, বন্ধ হয়ে গেল। তখন তো দুর্জয় আর কি আমার সাথে প্রচন্ড ভয় পাওয়া শুরু করলো, এবং অলরেডি আমি তখন আমার বড় ভাই মাহমুদুল হক রাজীব, হ্যাঁ ফিল্ম প্রডিউসার, ওনাকে আমি ফোন দিলাম যে ভাইয়া তুমি কোথায় আসো, বলছে কেন কি হয়েছে, আমি ভাই এই ঘটনা ঘটছে, তুমি একটা তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসো তো আমি খুবই ভয় পাচ্ছি এখান থেকে, কোন রোডে কেউ নাই। বলছে দেখো আমি তো অনেক দূরে আছি, আচ্ছা আমি আমার ড্রাইভার জিসানকে পাঠাচ্ছি গাড়ি নিয়ে তোমাদেরকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি ভয়ের চোটে আমি ওদেরকে ডাকছি আমি।
আচ্ছা,
তারপরে দেখি পুরোটা বন্ধ হয়ে গেছে, তারপরে দারোয়ানকে ডাক দিলাম, ওই আমরা যে বাড়ির সামনে ছিলাম দারোয়ানকে ডাক দিলাম, ভাই এই ঘটনা ঘটছে। তো বলছে কি বলেন আপনি, আমারই তো ভয় করতেছে, আমি বলছি এই যে লাইটটা যে হুট করে চোখের সামনে নষ্ট হলো। হ্যাঁ তাই তো বলেন, কি বলেন, লাইট তো ভালো ছিল, কখন বন্ধ হইল, ওই দারোয়ান বলতেছে।
আচ্ছা,
তারপরে হুট করে ইয়ারফোন আসছে, ওই মেকানিক্স এর ফোন আসছে, মেকানিক্স ফোন করে বলতেছে দুর্জয় ভাই আমি আপনার ফোনের কথা শুনি না, আমি আসতেছিলাম ওই ইয়ের থেকে, বক্সিবাজার থেকে আসতেছিলাম, আমি বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তখন অলরেডি বৃষ্টি হচ্ছে রাস্তায়, হ্যাঁ বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তো আমি হুট করে আসতেছিলাম, বৃষ্টি থেমে গেছে, তারপর আমরা সোনারগাঁ হোটেলের ওই মোড় দিয়ে আসতেছিলাম, সুন্দরবন হোটেল একটা হোটেল আছে, ওই হোটেলের কারণ বাজার মোড়েই, আগে বাংলা ভিশন টেলিভিশনের পাশে, ওই সুন্দরবন হোটেলের সামনে আস্তে আস্তেই নাকি ওর ঠাস করে ওকে পেছন থেকে একটা মাইক্রো ওর সিএনজি কে মেরে দিছে, মেরে দেওয়ার পরে সিএনজি উল্টাই গেছে, উল্টা যাওয়ার পরে সিএনজি আর চলে না। এখন এইটা শোনার পরে ও দুর্জয় আরো ভয় পেয়ে গেছে, ভাই কি হচ্ছে একের পর এক, মানে একদম সিরিজ, মানে সিরিজ ঘটনা, আমরা পুরো একদম ভয়ে অস্থির। তারপরে অবশেষে আপনার অনেকক্ষণ লেট করার পরে ওকে বলা হলো যে তুমি সিএনজি নিয়ে চলে আসো, আরেকটা সিএনজি নিয়ে চলে আসলো। অনেকক্ষণ পরে আসার পরে বিশ্বাস করবেন না, একদম গাড়ি কিন্তু ভালো এবং অফ হয়ে গেছে, ও অনেক চেষ্টা করছে স্টার্ট করার, অনেক কিছু সিস্টেম করে, কারণ আগে থেকে গাড়ি ইউজ করে, গাড়ি সম্পর্কে জানে, ছোটখাটো ধরেন সার্ভিসিং ও করতে পারে।
আচ্ছা,
কিন্তু মজার বিষয় হচ্ছে ওই যে মোটর মেকানিক ছেলেটা আসলো না, আসার পরে ও খালি গাড়িতে উঠছে, খালি চাবিটা দিয়ে ঢুকাইছে আর স্টার্ট হয়ে গেছে সাথে সাথে, কোনো সমস্যা নেই গাড়ি, কোনো সমস্যা নেই। ও বলতেছে কি বলেন ভাই, গাড়ি তো রানিং ভাই।
আসলে খুবই অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা। আমরা আসলে সময়ের ঘেরাটোপে বন্দী, তাই না? 11টা বেজে 28 মিনিট এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময়। আমরা
এরপরে কিন্তু ওইখান থেকে চলে আসার পরে কিন্তু গল্প শেষ হয়নি, এরপরে আমি নিজেই বিশ্বাস করতে পারি না।
আচ্ছা,
এটা কি হবে বলো
তো? আমার মনে হয় যে সেই ঘটনার মাঝখানে এখন আমরা একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা।
বিরতির পরে এটা কন্টিনিউ করে এটা শেষটা টানবো,
অবশ্যই
বুঝবেন যে কতটা রোমাঞ্চ।
হ্যাঁ অবশ্যই, আমরা অবশ্যই বিরতির একটা বড় বিরতি, তবে বিরতি আপনার জন্য না, যিনি শুনছেন ভূত এফএম হরর ক্লাব, বিরতি এই মুহূর্তে আমাদের জন্য। আমরা এখন যাব একটা গল্পে, এবং সেই গল্প শুনে এসে আবারও আমরা আমাদের আজকের স্পেশাল গেস্টদের সাথে কথা বলবো, এবং যে ঘটনাটা শুনছিলাম সেই ঘটনার শেষ অংশটা শুনব। এই মুহূর্তে আমরা যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পর আমরা শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প ভুলোর ছলনা। কাছে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 ডু ফুর্তি।
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই। ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা। ব্যবসায়ী বারেক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে। ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া। মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই *888# ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক।
ভুলোর ছলনা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভুলো কে জানো, ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়, ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হল একরকম ভূত, ব্রহ্মদৈত্য মামদ শাঁখাচুন্নি গোদানা গলায় তরের মতো, এও একরকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো, কিন্তু নিশিটাকে ভোরবেলা কি মাঝরাত্রে, ভুলোর খেলা সব সময়। তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত বা প্রেতিনীর সঙ্গে মিলের অনেকটা তফাৎ, নিশিডাকে ঘুমের মধ্যে আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধে বেলা যাচ্ছে মাঠের মধ্য দিয়ে রাস্তা ধরে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ এক সময়ে সে বন্ধু তার সামনে এসে দাঁড়াল, বলল,
এই যে রে।
সে বলল, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম।
হ্যাঁ রে, তাই তো এলাম, এখন আয় আমার সঙ্গে আয়।
মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো, হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটি জানে, তবুও তার মনে সেই প্রশ্নই জাগবে না। ভুলোর মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে বিপথে, খানা খন্দ কাঁটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটির মনে সে কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর
তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হল যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগল আর কাকে সঙ্গী করা যায়, আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগল।
হায় কি মজা, হায় রে ভুলের খেলা, মজার খেলা খেলবি যদি, আয় রে পুষ্পন্তর ফুল ভুলিয়া, যাবির সব দুঃখ ভুলিয়া, আয় রে।
এমনি ধরনের গান। গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি কানে তো শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে, 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটছে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখেছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্যে। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন একে বেঁকে ছুটতে লাগল। সোজা চলছে, হঠাৎ ডাইনে বাঁকল, তারপর আবার পায়ে, তারপর আবার পায়ে, তারপর পায়ে, কখনো বা একেবারে উল্টো মুখে। আর তার পিছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগল। ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়ল তো তার মধ্যে ডুবল। পেছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ, লোকটা তখন সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি চোখে দেখেছি, ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের। একেবারে হুবহু সত্য, আগাগোড়া বানানো নয়। সেই জন্যে এ কাহিনীর মধ্যে যে আমি বলে লিখেছে সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজি 1929 সাল, আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়, আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সিনকোনার ট্যাবলেট বিতরণ করে, ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে, কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন 31 বছর, রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে, অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে, কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায় তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বীজ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরু সদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্য তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন। তখন আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কতখানা ডোবায় কেরোসিন দেবে, সে খরচের টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ, কামান না, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না, তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেল, তাহলে অ্যানোফিলিস ছাঁক বন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভিতরে ম্যালেরিয়া জন্মায়, তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়।
ধরো মাতালের উপদ্রব হয়েছে, মাতালেরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগাল করছে মাতাল অনেক। সুতরাং মাতাল তুমি কত ধরবে আর কত মাতবে, তার থেকে তুমি যদি মদের দোকানই তুলে দাও তবে মাতাল আর কেউ হবে না। লোকগুলো তো আর মদ না খেলে মাতলামি করতে পারবে না। মদের দোকান তোলা যায় না, কিন্তু মশার বিষ শেষ করতে টোপা নুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়, খরচে এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে বোর্ডে হুকুম এলো টোপা পানা বা নুরুলি তুলে ফেল। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপা পানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপা পানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। তার চারপাশে তার দলের লোকেরা ঘুরত আর গান করত, মশার মাসি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিঁড়বরে তোর ঘেরাটোপ, পোড়াব তোর দাঁড়ি গোফ, আরো বড় গান। সব ঠিক মনে নেই, যাই হোক, টোপা পানা মশাদের দাঁড়ি গোফওয়ালা মাসি, সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপা পানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হল যে নিয়মিতভাবে দুজন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য দুজন বাউরি জওয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পাড়ের নাম পাড়ে, অর্থাৎ পাণ্ডে কেন তার অর্থ বলবো কি আমিও ঠিক জানি না। পাড়ে বাউরি অর্থাৎ দস্তুর মতো নাম, পাড়ে আজ বেঁচে নেই কিন্তু নিত আজও আছে, বুড়ো হয়েছে। এরা দুজনে ছিল বন্ধু, খুব কড়া খাটুনি তারা খাটতে নারাজ ছিল, চাষ করত না, কারুর ঘরে মানদেরিও করত না, হালকা কাজ খুঁজে বেড়াত এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করত না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপাখানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে দিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো, বিড়ি টানত এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইত। খাবার বেলা অর্থাৎ ১২টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় পেঁথে নিয়ে বাড়ি ফিরত, জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেল ৪টার পর স্নান করে নিড়ি কেটে কিছু মদ খেয়ে আসত ইউনিয়ন বোর্ড অফিসে। নুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত, তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে ছয়না পয়সা টেঁকে গুঁজে মদের দোকানে গিয়ে আনা দুই তিনের পচায় মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম, পয়সা কুড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে, তাস খেলছেন। এরই মধ্যে একদিন ১৯২৯ সালের শ্রাবণ মাসের শেষ, তার আগে একটা কথা বলার দরকার, সেটা এই যে বাংলাদেশ ১৯২৯ সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের তৃতীয় সপ্তাহ আসতে আসতে শেষ হয়ে গেছে, মাঠ সবুজ ধানে ভরে উঠেছে, আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝাড়ে গোছেও বেশ মোটা হয়েছে। পুকুর ডোবা নালা নদী জলে টইটুম্বুর, আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী, কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকেলে ৪:৩০ সময় বোর্ডে গেলাম, দেখলাম নিত বা নিতাই এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতুকে বলেছে তুই চলে গিয়ে, আমি যাচ্ছি, তুই কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস না, দুজনের পয়সা নিয়ে মদের দোকানে ফিরব। ৪:৩০ থেকে ৫টা, ৫টা থেকে ৬টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম, অপেক্ষা কেবল পাড়ের। সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। ৬টার সময় বললাম, কই রে পাড়ে এলো কই? নিত মদ খানিকটা খেয়েছিল, তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঠুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কোচলে বললে,
তাই তো মশাই,
ওই এলো, সে নিশ্চয় আসবে বলেছে।
খুব চিন্তিত হয়ে পড়ল সে। তাই তো, কিন্তু আমরা বসে থাকি কত, সন্ধে হয়ে আসছে, সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে, আমার মনও টানছে তাসের আটটায়। তবুও আরো মিনিট দশেক বসে থেকে বললাম,
তাহলে টিপছাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা, পারের পয়সা বাকি রইল কাল নেবে।
তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল, বিড়বিড় করে বলতে লাগলো,
সালার কাজ দেখি কি সালা বদমাস কোথাকার।
কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম, দেখলাম নিতু পশ্চিম মুখে চলেছে, যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে, পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগাও স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম, তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন, আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই থ্রি হার্টস থ্রি নোটরামস এর ডাকের নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন একটা ঠুক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি চমচমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়, কান বাজিয়ে শুনলাম। বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ। ঠাউর করতে পারল না কি গেল, গেল বা যাচ্ছে, যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে, আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে পাঁচ ছ মিনিটের পথ, দৌড়ে গেলে তিন চার মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে, সকলে ছুটেই বেরিয়ে এলাম। এবং মিনিট দুয়ের মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপরে অনেক লোক, তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে। লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা দুই লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, কখনো ডাইনে কখনো পায়ে, আলেয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা সারি বন্দি হয়ে দাঁড়িয়ে ওই হায় হায় করছে, কতগুলো পুরুষ চেঁচাচ্ছে গ্যালোরে গ্যালোরে ওই রে, কতগুলি ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছেন, তারা বলছেন
ওই ওই না কি হয়েছে।
জিজ্ঞাসা করলাম সামনে যাকে পেলাম, সে আমাকে চিনে কেঁদে উঠে বলল,
ও গো বাবু গো, নিতোকে ভুলোতে নিয়ে গেল গো, নিতোকে ভুলোতে নিয়ে গেল।
ভুলোতে নিয়ে গেল? কথাটা চট করে বুঝিনি, বললাম নিতোকে ভুলোয় নিয়ে গেল কি? সে বললে,
হ্যাঁ বাবু, ওই দেখো মাঠে মাঠে ছুটছে গো আর চেঁচাচ্ছে দাঁড়ারে দাঁড়ারে বারে রে দাঁড়ারে।
বিরক্ত হয়ে বললাম, মানে কি?
ও গো ভুলো ভূত, মানে সে যে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে, কেউ ধরতে পারছে না, নিয়ে গিয়ে নদীতে ডুবে মারবে গো, ছামুতে নদী দুকুল পাথার, আহা ভরা জোয়ান গো, আহা।
মারে কোথায়?
সিও ওই দেখো ওইখানে রয়েছে গো, ভয় ডরে সিও কাঁপছে, নিতো বলে সে যে ওকে নেবে গো।
অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জন দুই সঙ্গী সামনে ওই বিস্তীর্ণ এক মাইল স্কয়ার জলে টইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে, প্রায় দুশো গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছুটোছুটি করছে, এদিক ওদিক এদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো পায়ে। জল ও ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনিই হবে, আর এতক্ষণ অন্ধকারের থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম। কালো কালো মানুষ অন্তত ত্রিশ পঁয়ত্রিশ জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনির মতো ছুটোছুটি করছে, এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে, তার স্বরে আর্তকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, দাঁড়ারে দাঁড়ারে পারে রে দাঁড়ারে। কণ্ঠস্বর নিতর তা চিনতাম, কিন্তু কাকে বলছে? পাহাড়ের স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু নিত যাকে ডাকছে সে যে তার সামনে তাতে তো সন্দেহ নেই। সে যেন নিতর চেয়েও জোরে ছুটে চলেছে, সামনে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে কখনো সোজা, যেন সে হাওয়ায় উঠছে। নিতু দুই হাত বাড়িয়ে যে তাকে ধরবার জন্য ছুটছে তো ছুটছেই, যেন সে হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে, নিতু আর তার কখনো নাগাল পাবে না। পেছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে, নিতো নিতো থাম থাম, কিন্তু নিতো বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই, সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললে, টর্চের আলোটা নিতোর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল, দেখলাম দু হাত বাড়িয়ে নিতো ছুটছে। আশ্চর্য সে হাত বাড়ানো এবং আশ্চর্য সেই ছুটে চলা, ঊর্ধ্বশ্বাসেই শুধু নয়, দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে, জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো পায়ে কখনো ডাইনে কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবার দাঁড়ায় না। আরো আশ্চর্য এই যে পেছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে, তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্য দিয়ে, জল ভেঙে কাদা ভেঙে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না তারা। তারা আইলে আইলে ছুটছে, ঘুর হচ্ছে, ততক্ষণে নিত আরও এগিয়ে যাচ্ছে, পেছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে, প্রাণের ব্যাকুলতায় ব্যগ্রতায় ব্যগ্রতায়।
পারে রে পারে রে, দাঁড়া রে দাঁড়া রে,
চলছে কিন্তু ঠিক পূব দক্ষিণ মুখে, নদীর দহের দিকে। রেললাইন সোজা পূর্বমুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ সেই মুখে চলেছে, মুহূর্তে মুহূর্তে তুলে চলে যাচ্ছে। নিতুর সামনে ভুলো পাঁড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে, হায় হায় হায়। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে, ওই চলেছে নিত, ওই যে আলোকগুলো কাছে গেল, এইবার ওকে ধরবে। কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল, যা আলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে। নিত ছুটেছে পুলের দিকে, পুলের ওপাশে তহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পক্ষে অনধিগম্য করে রেখেছে, যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার হতে না পারে। দহে পড়লেও মরবে নিত ডুবে, পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, নয় উপরে ওঠে ওই স্পাইকে কেঁথে যাবে। নিয়ে গেল নিয়ে গেল, ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেললাইনের দক্ষিণে প্রায় সিঁকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিত তখন আরও সিঁকি মাইলের বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছুটোছুটি করে মিনিটে মিনিটে আরও দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে। শুনতে পাচ্ছি দাঁড়ারে দাঁড়ারে দাঁড়ারে, ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে, এরপর নদী গর্ভে, নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু পাঁথে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো, সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার গল্প, চলিত গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল, তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীরবাবুকে ঠিক এমনি সন্ধেবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল, তাই রক্ষা পেয়েছিলেন। তারা তাকে ধরে ফেলেছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে, তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন। কিন্তু কেউ না দেখলে হয়তো তাঁরও বিপদ ঘটত। আরো অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোঁতা আছে, ওইখানেই নাকি এই ভুলো রাতনা ঘুরে বেড়ায়, ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে। ভাবছি এমন সময় একজনকে পেলাম, সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর। লম্বা ছিপছিপে মানুষ শশী, চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি। তিন হাত সামনে থেকে ছুটলে মিনিটে তিন হাত ব্যবধান সাত হাত হয়ে যায়, এবং পাঁচ মিনিটে সেটা বেড়ে পঁচিশ হাত, এবং তারপরই সে মিলিয়ে যায়। এমন তার গতিবেগ, এমন সে দৌড়তে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হল শশী যদি সেই দৌড় দৌড়ে যায়, তাহলে নিতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে চায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম,
শশী একবার চেষ্টা করতে পারিস, তুই একবার সে দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ব্রিজের উপর।
শশী বললে, যদি নদীতে যায়? বললাম,
তাহলে হাত নেই, তবু দেখ।
শশী ছুটল, এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট দুতিনের মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো, সে শব্দটাও শুনতে পেলাম না। পিছন পিছন আমি এবং আরো দু তিনজন ছুটলাম। তখন আমার ফুটবল খেলা অভ্যেস ছিল, দৌড়েতে আমিও পারতাম, বয়সও তখন ত্রিশ একত্রিশ। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জল ও মাঠের মধ্যে কয়েকটা আলো ছুটোছুটি করছে, দিশেহারার মতো ছুটছে, কখনো ডাইনে কখনো বাঁয়ে কখনো সোজা, আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে পারে রে। সম্মুখে তার ছুটেছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত ভুলো ভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছি শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত। দুহাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে তাকে ধরবে। পাঁড়ে ভাই, তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না, পায়ের তলায় কাঁটা বিচ্ছে সে বুঝতে পারছে না। ভুলো ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে, সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে, স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দাম তর হয়ে উঠেছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি এসে বলছে, আয় আয় আয়, ওই নদীতে পাথারে ঝাঁপ খাব দুজনে, কিংবা আয় না ওই পুলের বাঁধের উপর, দুজনে ঝাপটা ঝাপটি করে পড়ব পাথারের উপর, তারপর দুজনে বসে কত মজা করব। ছুটছিলাম আর ভাবছিলাম, পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বাঁকল, পূব মুখ থেকে দক্ষিণ মুখে, সামনে দেড়শো গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে, এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, ভাবনাটা সম্পূর্ণ হল না, অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম,
ধরেছি ধরেছি ধরেছি
ধরেছি। আহ, আমরা আরো জোরে ছুটলাম, গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে, বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়াল। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে, দশ বারোটা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে। সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। মৃত বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাপরের মতো হাঁপাচ্ছে, দৃষ্টি বিহ্বল এবং নির্বাক। বোবা, লোকে ডাকছে, নিত নিত। সে বোবা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার মা, স্ত্রী। তারা ডাকলে, নিত বাবা, নিত। ভাই ডাকলে, নিত রে, নিত। স্ত্রী ডাকলে, কিন্তু নিত বোবা, নিত কালা। সে বসে আছে সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পাড়ে, নিত রে, নিত। নিত তাকেও চিনল না, সে সব ভুলে গিয়েছে। নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুত ভাবে, তাকে ধরে নিয়ে আসা হল বাড়িতে। নির্বাক বিহ্বল নিত যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল সিঞ্চনের ফলে তার জ্ঞান ফিরল। তার মা ডাকলে, নিত। এবার নিত সাড়া দিলে, হ্যাঁ। তারপরে বলে, পাড়ে, পাড়ে কোথায়? পাড়ে সামনে এসে বললে,
এই যে আমি তো এঘরেই রয়েছি রে, তুই এমন করে ছুটছিলি কেন?
কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলে,
তাহলে সে কে? অবিকল তোর মতো,
বলেই শিউরে উঠে চোখ বুঝল। অনেকক্ষণ পর বললে,
বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি, মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিস, তা দেখলাম সেখানে তুই যাস নাই। তখন দুঢোক মদ খেয়ে রেললাইন ধরে আসছি, মুখ আধার হয়েছে, তোর কথাই ভাবছে। এমন সময় ওই ওই মাইলের কাছে পাথরের উপরে দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, পারে? তা সে ঠিক তুই। সে এসে আমাকে বললে, সালা মজার, ভারী মজার, আয়। বললাম, কোথা? তো আমাকে লাথি মেরে বললে, আয় কেনে সালা, ভারী মজা হবে। বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া। তা সে ই করে হেসে বললে, আয় সালা আয়। কি ছুট ছুটলো, আমিও ছুটলাম। দাঁড়া রে দাঁড়া রে,
থামল নিত। বললে,
এক গ্লাস জল খাবো।
তার বাবা বললে,
বাবা ভুলোতে ধরেছিল বাবা, খুব বেঁচেছিস রে, ওই নিমচের জলের ভুলো।
নিত শিউরে উঠল। পণ্ডিতেরা শুনে বলেন, ভুলো তো ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরি মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাঁড়ের কথা ভাবতে ভাবতে আসছিল, তার মন থেকে বেরিয়ে এসেছিল পাঁড়ের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটেছে, তত ছবিটাও ছুটেছে। ক্রমে উন্মত্তের মতো নিত ছুটেছে, ভুলে গেছে সব কিছু। আমিও ভেবেছি যুক্তি তাই বলে, মনের কল্পনা। যা একাগ্র মনে ভাবে মানুষ, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে। এ ভুল মনই করায়। এ কথার পরেও কিন্তু আমার ওই নিমচের জলের ভুলো প্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনি ভুল করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইলখানেক পথ হেঁটেছিলাম, সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে, সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অট্ট হাসি হেসে বলবে,
হারিয়ে যাও উধাও কোথাও রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে যাও ফুর্তি করে ডু 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 ফুর্তি এড়িয়ে রেফেম ডু 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 ফুর্তি এড়িয়ে এফেম
একদম ঠিক ঠিক ভূত এফএম হরর ক্লাবে এই মুহূর্তে আপনি আছেন সৃষ্টি আছি আপনার সাথে। রাসেল ভাই যে ভূত ভুঁড়ি ভোজের আহ্বান দিয়ে গেলেন, সে ভূত ভুঁড়ি ভোজের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু অনেকেই সেই পোলে রেডিও ফুর্তির ফেসবুক পেজে যে পোলটি খোলা হয়েছে সেখানে ভোট করছেন, এবং সেই ভোটে যারা হ্যাঁ ভোট দিয়েছেন তাদের নামগুলো আরো একবার বলে দিই। লাস্ট যাদের নাম দেখতে পাচ্ছি আর কি, অর্ক, সুমাই আফরিন, বাতেলের আতঙ্ক অদ্ভুত নাম, হাসিফ আল মাহমুদ, ইশরাত জাহান, উর্বশী, রাফাত ইসলাম, শিবা সাজাদি, ইব্রাহিম আদিল, জান্নাতুম নৌরিম, নীল জোনাকি, ফয়সাল মাহমুদ, সাকিব, মানাম ইসলাম, অভ্রস, আরো অনেক অনেক অনেকে। তো যেটা বলছি যে আমরা ভূত এফ এম হরর ক্লাব, আমরা ছুটে যাব বিভিন্ন জায়গায় আপনার কাছে, আপনার ক্লাবের কাছে চলে আসবো, ঢাকায়, ঢাকার বাইরে সব জায়গাতে কাছে, সারা বাংলাদেশের যত হরর ক্লাব রয়েছে আপনারা আমাদেরকে লিখে পাঠান। এবং এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করছি যে অন্তত ঢাকা রিজনের যে ক্লাবগুলো আছে এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চান, মোস্ট ওয়েলকাম, সবসময় আমরা তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করার প্ল্যান করছি, এবং সেটাই হচ্ছে আমাদের সেই ভূত ভুঁড়ি ভোজ। এবং সেই ভূত ভুঁড়ি ভোজ কথা দিচ্ছি যথেষ্ট আকর্ষণীয় হবে, আপনি আপনার ক্লাব নিয়ে যুক্ত হতে পারেন, আপনি আপনার ক্লাব নিয়ে চলে আসতে পারেন, আমাদেরকে জানিয়ে দিন আপনার কথা, আমরা যোগাযোগ করব আপনার সাথে, আপনার ক্লাব নিয়ে আপনি যুক্ত হবেন ভূত এফএম হরর ক্লাবের এই আয়োজনে। তো আমাদের সাথে আজকে যে স্পেশাল গেস্টরা রয়েছেন তাদের সাথে কথা বলবো। আমরা একটু আগে শুনছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভুলোর ছলনা, এবং ভুলোর ছলনা শুনতে শুনতে আমি ঘুরে আসছিলাম ফেসবুক পেজে, কমেন্টগুলো দেখছিলাম, অনেক অনেক কমেন্ট জমা পড়ে গিয়েছে, তো কয়েকটা কমেন্ট না নিলেই না। মোহাম্মদ রাসেল সাবির আছেন আমাদের সাথে, ভূত এফ এম হরর ক্লাবের জন্যই আজকের রাতটা এত স্পেশাল, ভূত এফ এম হরর ক্লাবের প্রতিটা এপিসোড শোনা হয় এখন লাইভ, লাভ ইউ সো মাচ ভূত এফ এম হরর ক্লাব, ফুল ভলিউম দিয়ে শুনছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ সাবির। জিয়ারুল ইসলাম ইন্ডিয়া থেকে তিনি শুনছেন অ্যাপ দিয়ে আমাদের সাথে আছেন। সোহানুর রহমান বগুড়া থেকে তিনি শুনছেন। আশিক খান আছেন আমাদের সাথে, তিনি দশম শ্রেণীতে পড়েন, ভূত এফ এম হরর ক্লাবে তার জীবনের ঘটনা বলতে চান। অবশ্যই আপনি আপনার জীবনের ঘটনা কিন্তু আপনার হরর এক্সপিরিয়েন্স গুলো আপনি ভূত এফ এম এ শেয়ার করতে পারেন, মেইল করুন ভূত এফ এম @radio40.fm, আপনার ক্লাব নিয়ে আপনি যুক্ত হতে পারেন, আপনার ক্লাব নিয়ে আপনি চলে আসতে পারেন ভূত এফ এম হরর ক্লাবের স্টুডিওতে, সেজন্য আপনাকে করতে হবে ভূত এফ এম @radio40.fm, এখানে আপনি মেইল করবেন এবং সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখবেন হরর ক্লাব। তো কথায় কথায় সময় তো এগিয়ে যাচ্ছে স্টুডিও ঘুরিতে একটা পাঁচ সময়, আমাদের সাথে আছেন আমাদের আজকের স্পেশাল গেস্ট আলফাজ শিমুল খান এবং সঞ্জনা মিতু। তো আমরা ঠিক বিরতিতে যাবার আগে স্টোরি যে ফুলের ছলনা শোনার ঠিক আগ মুহূর্তে আমরা শুনছিলাম একটা ঘটনা শুনছিলাম শিমুল খানের কাছ থেকে, সেই ঘটনার শেষটুকু শুনতে চাইব এখন।
তারপরে আমি ওখান থেকে যে মোটর মেকানিক্স আসলো, মোটর মেকানিক্স আসলো, আসার পরে ও ফার্স্ট দুর্জার কাছ থেকে চাবিটা নিল, গাড়ি চাবিটা নিল, বলে ভাই ঠিক আছে দাঁড়ান আমি দেখতেছি কি হইতেছে। ও স্টিয়ারিং সিটে বসেই জাস্ট চাবিটা ইয়েতে ঢুকিয়েই সাথে সাথে ও গাড়ি স্টার্ট হয়ে গেল। ও বলছে ভাই গাড়ি তো কিছু হয় নাই ভাই। আমরা বলতেছি মানে ভাই গাড়ি তো কিছুই হয় নাই, যে আমি ঢুকাই দিলাম আপনার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে, তা আপনারা কেমনে কি করতেছেন বুঝলাম না কিছু। আমরা দুইজন দুইজনের দিকে তাকাচ্ছি অবাক হয়ে যে এটা কি রে, গাড়ি তো এতক্ষণ জোরে দূর যায় কত ট্রাই করলো কোনো কিছুতেই স্টার্ট হয় না, উল্টো আমরা ঠেলে একটা পর্যায়ে ঠেলে নিয়ে আসছি আমরা গাড়িটা সাইড করেছি ঠেলে। তারপরে ওকে নিয়ে আমরা চলে গেলাম। তারপর দুজয়কে আমি বললাম যে দুর্জয় তুই তো অন্যদিকে যাবি, ঠিক আছে আমার বাসা তো মোহাম্মদপুরে, আমাকে তুই বাংলা মোটর মোড়ে নামিয়ে দে, কারণ আমি কোনো মতেই আমি আসলে একা বাসায় যেতে চাচ্ছিলাম, আমার অলরেডি আমার মানে ভূতের ভয়টা আমার মধ্যে প্রকোপ আকার ধারণ করেছে। দেন আমি বাংলা মোটর মোড়ে যাওয়ার আগে আমি আমার বন্ধু নাট্য পরিচালক ইউসুফ চৌধুরী ওকে আমি বললাম ফোন করে যে বন্ধু তুই কই, ও বললো মগবাজার মোড়ে, আমি তাড়াতাড়ি বাংলা মোটর মোড়ে একটু আয় এখনই, তোর সাথে জরুরি কথা আছে, আমি খুব সমস্যায় আছি। ও স্যার দোস্ত এখনই আসতেছি, তো আসলো ওর সাথে আমি নামলাম, ও চলে গেল দূরজয়। চলে যাওয়ার পরে আমি ইউসুফকে পুরো ঘটনাটা খুলে বললাম, ইউসুফ খুব আমার সাথে ইয়ার্ক মারা শুরু করলো, খুব ফান করা শুরু করলো, খুব হাসাহাসি করতেছে। শেষ করে দূরজয় আমাকে ফোন দিছে, দূরজয় আমাকে ফোন দিছে যে ভাই আপনি যে ফেসবুক লাইভে গেলাম আমরা, ওই লাইভটা তো হঠাৎ করে অফ হয়ে গেছে, দেন আপনি কি করছিলেন ওটা কি ডিলিট করে দিয়েছেন? আমি বলছি না ওটা তো ইয়েতেই আছে, টাইম লাইনই আছে। তারপরে আমাকে বললো যে ঠিক আছে আপনি দেখেন তো, আমার তো দুইটা ফোন ইউজ করি, তো তখন আমি একটা ফোন দিয়ে আমি নেট ইউজ করে নেটে ঢুকলাম আর একটা ফোন দিয়ে, আর একটা ফোনে আমি কানে রেখে কথা বলছিলাম। তো আমি ঠাস করে ঢুকার পরে টাইমলাইনে দেখলাম যে ওটা আছে টাইমলাইনে। তারপরে আমাকে বললো ভাই আপনি আর শিওর যে আছে? আমি ঠাস করে বললাম যে হ্যাঁ শিওর, বলে আমি স্ক্রিনে যাই তাকাইছি, ঠাস করে দেখি যে আমার যে লাইভ ওটা নাই, আর আমি ভেবেছিলাম যে একটা স্কল দিব, স্কল দেওয়ার আগেই ওটা গায়েব হয়ে গেল। আমি তখন বুদ্ধদে বললাম যে কেবলই তো ছিল আমার চোখের সামনে না হয়ে গেল দূরজয়। বলছে হ্যাঁ ভাই আমি তো, আমার তো এইরকম সেম কাহিনী হয়েছে ভাই, আমি ঢুকছি অন দেখছি টাইমলাইনে আছে, ঠাস করে চোখের সামনে নাই হয়ে গেছে, সেজন্য আপনাকে আমি ফোন দিছি। আমি তখন মানে আলটিমেটলি আমার বন্ধু ইউসুফ ও আমার ও সবকিছু চোখের সামনে ও চাক্ষুষ সাক্ষী, ও দেখছিল নাই হয়ে গেছে, এবং ও ইউসুফ তখন উল্টো এত ধরুন ইয়ার্ক মারছিল, ও খুব ভয় পেল। তারপরে আমি করলাম কি, ও বললো যে চল একটু মসজিদে যাই, তার মসজিদে দুজন উজু টুজু করে আমরা নামাজ নফল নামাজ পড়ে নিলাম।
আচ্ছা
পড়ে নিয়ে তারপরে আমি আমার বন্ধু ডিরেক্টর সাহেব চন্দন ওকে ফোন দিলাম, ওর বাইকে করে আমি মোহাম্মদপুর আমার বাসায় ওকে নামাজ দিয়ে আসলাম। বাসায় অনেক বড় একটা গল্প আছে।
হ্যাঁ আমরা জানি যে শিমুল ভাইয়ের তার নিজের জীবনও অনেক ঘটনা, আমরা আসলে অফেয়ারে যখন কথা বলছিলাম তখন অনেক কথাই আসলে হচ্ছিল, এবং তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স আরো অনেক আছে, সেই এক্সপিরিয়েন্স গুলো তো আজকে আমরা আনতে পারলামই না। তবে হ্যাঁ যেহেতু আজকে এই তিনজন আমাদের সাথে এসছেন, আমরা অবশ্যই আশা করি তারা ভবিষ্যতেও আসবেন, এবং শিমুল খানের জীবনের যে বাকি ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা শুনব। তো এতক্ষণ এই যে ভূত এফএম হরর ক্লাবের সাথে আড্ডা কেমন লাগলো?
আমি আসলে আমার প্রচুর কাছের মানুষ, আমার যারা আমার সারাউন্ডসে আমার সাথে বাস করে এই সোসাইটিতে বা মিডিয়াতে বা মিডিয়ার বাইরে আমার পার্সোনাল লাইফে, সবার কাছে আসলে এই প্রোগ্রামের কথা আমি সারাজীবন শুনেছি, বাট আমি প্রোগ্রামটা কখনো শোনা হয়নি, কারণ এফএম রেডিও একদমই শোনা হয় না, টেলিভিশন দেখার খুব একটা চান্স হয় না। আমি এটার কথা এত শুনেছি যে আমি আসলে আমি সত্যি কথা বলতে ভূতের গল্পটা আমি আসলে আর সেকেন্ড টাইম রিপিট করতে চাই না, ওই ঘটনা ওই দিনের পরে আমি মানে নিজের কাছে নিজেই আমি তওবা করেছিলাম যে আমি ভূতের গল্প আর কখনো কথা বলবো না, কারণ ভূতের গল্প বলেই আমার পুরো লাইফ তন্ন তন্ন হয়ে গেছে এই ছবি শুটিং এর পরে। মানে আমি তিন দিন যাবৎ মালয়েশিয়া থেকে ফেরার পরেও তিন দিন আমার অস্বাভাবিকতা ছিল আমার ভেতরে, তো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কখনো এসব করবো না, এই ভূতের গল্প বলবো না, কিন্তু এটা যদি নর্মাল প্রোগ্রাম হতো আমি নিশ্চিত আমি না করে দিতাম, কিন্তু এটা আমি এই প্রোগ্রামটা বিদায় যেহেতু এখানে লিসেনাররা শুধুই হচ্ছে ভূতের গল্প শোনার জন্য ওয়েট করে, সো এটা একটা ভূতের লাইভ প্রোগ্রামের মতো, তো আমি যে আসলে এই প্রোগ্রামটা আমি এই জন্য আমি আজকে অ্যাটেন্ড করেছি,
খুবই চমৎকার এবং আমরা খুব এনজয় করেছি। তো আলফাজ ভাই আপনি তো হচ্ছে সেই একটা বিশাল বড় হন্টেড হাউস থেকে ঘুরে এসেছেন, এবং আমি জানি আপনার জীবনেও এরকম আরো এক্সপিরিয়েন্স আছে যে ঘটনাগুলো আমরা আজকে শুনতে পারিনি। তো ভবিষ্যতে যখন আমরা, আজকে তো আপনারা শুনলেন হরর ক্লাব, এবং আপনাদের কি আজকে একটা হরর ক্লাব কি আপনাদের তিনজনের এই হরর ক্লাবটা কি ফর্ম হচ্ছে?
হ্যাঁ আমি হচ্ছে যে মানে যেহেতু আজকে আমরা তিনজন মিলে আজকে আসি একটা ক্লাব হিসেবে, আমি চাই আমাদের পরবর্তী গল্পগুলো, পরবর্তী যে মানে আমাদের যে মানে মানে লাইফের যে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে, আমরা বিভিন্ন জায়গায় শুটিং এ যাই, বিভিন্ন পুরনো বাড়িতে আমরা শুটিং এ যাই, যে ওখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে এই ছোট্ট টাইমে আসলে বলা যায় না। যেটা আমরা, আমার একটা ইচ্ছা আছে যে আমরা যেহেতু আজকে একটা ক্লাবের মতো করে আমরা এখানে আসছি, আমরা নেক্সট ডে আমরা চেষ্টা করবো যে আর একটা ক্লাব করে আমরা যাতে
অবশ্যই
আর হচ্ছে। আর আমার যারা লিসেনার আছে মানে
একদমই তাই, আমিও জানাতে চাই সবাইকেই যে ঠিক এই ক্লাবটির মতো আপনিও ক্লাব করে পাঠান আমাদেরকে। মিতু, আপনি একদম শুরুতে বলছিলেন যে আপনি ভয় পান অনেক গল্প, আজকে তো বেশ অনেকগুলো আমরা একটা বিখ্যাত গল্প শুনলাম, এবং আপনার হ্যাঁ, এবং আপনার কলিগদের কাছ থেকেও আপনি আজকে ভূতের এক্সপিরিয়েন্স শুনলেন। তা আপনার কি মনে হয় আজকে রাতে কি ভয় পাবেন?
বলেছি আমি যে আমি কিন্তু আপনাদের প্রোগ্রামটা শুনি।
ওকে,
সো আমি বলবো যারা এখন শুনতেছে, আমাদের লিসেনার যারা আছেন তাদেরকে বলবো যে প্রোগ্রামটা শুনেন। ঠিক, আমরা তিনজন আজকে আসলাম, তো এভাবে একটা ক্লাব হোক, শুধু একটা না, এভাবে প্রতিনিয়ত একটা করে একটা করে একটা ক্লাব বাড়তে থাকুক শুধুমাত্র ভূত এফএমের জন্য। আর যারা যে যেখানে যাক, শুধুমাত্র 99 মেনশন আমাদের যে এক্সপিরিয়েন্স আমরা বললাম, শুধুমাত্র একটা না, আমরা যেমন অনেক জায়গায় যাই যেখানে শুটিং করি, তো প্রতিটা জায়গায় আমরা একটু একটু করে এক্সপিরিয়েন্স নিয়ে আসি, সেটা ভূতের হোক আর যাই হোক। আমি মনে করি যারা লিসেনার আছে এই শোটার, তারা তাদের স্টোরিগুলো পাঠাক, আজকে আমাদের স্টোরি শুনলো, আমরাও আরো শুনতে চাই তাদের স্টোরি। তো আমরা মনে করি একটা টিম হওয়া উচিত, একটা মেম্বার হওয়া উচিত, এটা একটা ক্লাব হওয়া উচিত, শুধুমাত্র এফএম না, আমাদের ইন্ডাস্ট্রির জন্য মনে করি যে প্রত্যেকের এগিয়ে আসা উচিত, তাদের স্টোরিগুলা এখানে এসে শেয়ার করা বা স্টোরিগুলো আপনাদেরকে সেন্ড করবে, দেন আমরা এটা জানতে পারবো, আমরাও তাদের স্টোরিগুলো জানবো। সো আই থিঙ্ক এই শোটার মাধ্যমে আমরা আমাদের মুভির প্রমোশনটাও করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ রেডিও এফএম সবকিছু মিলিয়ে।
তো যাই হোক, থ্যাংক ইউ মিতু, এবং আজকে যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করব যে সামনের দিনগুলোতে তাদের কাছ থেকে আরো স্টোরি আমরা শুনতে পারব। এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আরো একটা স্টোরি আছে, সবাইকে সেই স্টোরিটা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। তার আগে আমরা যাব আবারও ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর আমরা যে স্টোরিটা শুনব সেটা হচ্ছে সরোজ রায়চৌধুরীর বদন বাবুর বাড়ি, এটাও একটা হন্টেড হাউস নিয়ে এই গল্পটা। সো এই গল্পটা অনেক সুন্দর, গল্প শুনে আবারও ফিরে আসবে আমাদের কিন্তু আনসেন্সর্ড স্টোরি অফ দিস উইক, এই সেগমেন্টটা এখনো বাকি আছে, কাছে খুব মজার মজার কিছু সেগমেন্ট এখনো বাকি আছে, সবগুলো শুনেই কিন্তু রাত দুটো পর্যন্ত হরর ক্লাবের আয়োজন চলবে, কাজে কোথাও যাবেন না, শুনতে থাকুন একটু ফুর্তি, এটি একটা ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই, ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা, ব্যবসায়ী বারেক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে, ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া, মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই *888# ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক
বদনবাবুর বাড়ি, সরোজ কুমার রায় চৌধুরী। মদনপুরের বদনবাবু নিজের শক্তিতে তিসির ব্যবসা করে লক্ষাধিক টাকা রোজগার করেন, কুঁড়ে ঘরে ছেঁড়া কাঁথায় তিনি জন্মেছিলেন, সেই লোক কি করে অত বড় বাড়ি অত বিষয় সম্পত্তি করেছিলেন সে এক আশ্চর্যের ব্যাপার, বিশেষ করে তার তিসির গোলা বাড়ি দেখলে তাক লেগে যায়, একটা প্রকাণ্ড বড় খামারে সার সার প্রকাণ্ড প্রকাণ্ড গোলা, এক একটা গোলায় 2,500 থেকে 3,000 টাকার তিসি, এমন গোলা 50টা। ছেলেবেলায় বদনবাবু লেখাপড়া করার সুযোগ পাননি, কোন রকমে ভাঙা ভাঙা মোটা মোটা অক্ষরে হিসেবের খাতা লিখতে পারতেন, তাও বড় একটা লিখতে হতো না, এজন্য একজন মুহুরি ছিল। বদনবাবু লোহার সিন্ধুকের পাশে একটা ফরাসের উপর বসে খবরদারি করতেন। এককালে নিজে মাথায় করে তিসি বয়ে এনেছেন, এখন আর তা করতে হয় না, খালি একটা বেনিয়ান গায়ে দিয়ে আর একখানা মোটা ক্যাটকেটে আঠা ধুতি পরে সব দেখাশোনা করেন। তার একমাত্র ছেলে মহেন্দ্র বড় হয়েছে, সেই সব করে। কিন্তু মহেন্দ্রের উপর বদনবাবুর মনে মনে আস্থা নেই। তার চোখে সোনার চশমা, মাথায় টেরি, গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে সোনার রিস্ট ওয়াচ, পরনে সদ্য ধোয়া দেশি ধুতি, গায়ে কোথায় তিসির ধুলো লাগবে এই ভয়েই সর্বদা শঙ্কিত। আগে যেখানে দোকানে 15 জন লোক খাটত, সেখানে সে আরো 10 জন বাড়িয়েছে, কাজেই শুধু বসে বসে হুকুম করলেই তার কাজ শেষ হয়। বদনবাবু ছেলের এই বাবুগিরি মনে মনে অপছন্দ করেন, কিন্তু পুত্র স্নেহে মুখ ফুটে কিছুই বলতে পারেন না। কেবল এতদিনের এত কষ্টের গড়া ব্যবসা দুদিনে নষ্ট হয়ে যাবে এই ভয়ে যতদিন পারেন প্রত্যহ একবার ঠুকঠুক করে আড়তে গিয়ে বসেন। কিন্তু তাও বেশি দিন পারলেন না। একদিনের ওলা ওঠা চরে বদনবাবুর স্ত্রী মারা গেলেন। সঙ্গে সঙ্গে বদনবাবু কেমন যেন হয়ে গেলেন, কান্নাকাটি করলেন না, হৈ হৈ করলেন না, কেবল কথা বন্ধ করে চুপ করে বসে রইলেন। তারপরে শ্রাদ্ধ শান্তি চুকে গেলে হাজারখানেক টাকা নিয়ে চলে গেলেন কাশী। সেখানে কিছুদিন কাটিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন কিছুকাল, তারপর আবার কাশীতে বসলেন। সেখানে একটা বাড়ি কিনে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। দেশে ফিরলেন প্রায় 5 বছর পরে। তখন আর সে বদনবাবু নন, মাথায় বড় বড় চুল, সাদা সাদা দাড়ি নাভি পর্যন্ত ঝুলছে, পরনে রক্তাম্বর, কপালে ত্রিপুণরক, মুখে সর্বদা কালি কালি শব্দ। বৈষ্ণব বদনবাবু শক্তিমন্ত্র দীক্ষিত হয়েছেন, সেই বিনীত শান্ত প্রকৃতি আর নেই, কারণ বাড়ি পানে চোখ সর্বদা রক্তবর্ণ, কণ্ঠস্বরে একটা ভীষণতা আছে, এখন লোকে তাঁর কাছে যেতেই ভয় করে। বদনবাবু তেতলার ঘরে নিরিবিলি থাকেন আর ধ্যান ধারণা করেন, পুত্রবধূ নাতি নাতনি কারো সঙ্গে বড় একটা কথা বলেন না। এমনি করে দিন 15 কাটানোর পর একদিন মহেন্দ্রকে ডেকে পাঠালেন। এ কদিন তার সঙ্গে একটা কথাও হয়নি। মহেন্দ্রও বাবার রক্তচক্ষু আর রুক্ষ মেজাজ দেখে কাছে আসতে সাহস করেনি। ভয়ে ভয়ে এসে প্রণাম করে মেঝেতে একপাশে চুপ করে বসে রইল। একটা বাঘের চামড়ার উপর আসন করে বদনবাবু বসেছিলেন। মহেন্দ্রকে দেখে একটু নড়ে বসতেই রুদ্রাক্ষের মালা খটখট করে শব্দ করে উঠল। একটুক্ষণ তীব্র দৃষ্টিতে পুত্রের আপাদ মস্তক নিরীক্ষণ করে বদনবাবু বললেন,
পরশু গুরুদেব আসবেন।
মহেন্দ্র ভয়ে ভয়ে শুধাল,
ও
পাশের ঘরে তার থাকবার ব্যবস্থা করে দাও।
যে আজ্ঞে।
আর পরশু সন্ধ্যায় 10,000 টাকা চাই।
বেশ,
পুজোর দালান কি মেরামত করতে হবে?
এবারে মহেন্দ্র জিজ্ঞাসা দৃষ্টিতে বাবার দিকে চাইল। অস্ফুট কণ্ঠে বলল,
না।
মালাগারকে বলে দাও আগামী অমাবস্যায় ছিন্নমস্তার পুজো হবে, প্রতিমা গড়ে দিতে হবে।
শুনে মহেন্দ্র মুখ হাঁ করে চেয়ে রইল। ছিন্নমস্তার পুজো? সে ভীষণ তান্ত্রিক পুজো, গৃহস্থ কখনো সে পুজো করতে সাহস করে না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। মহেন্দ্র অস্পষ্ট স্বরে শুধু একবার বলল,
ছিন্নমস্তার?
হ্যাঁ হ্যাঁ, ছিন্নমস্তার। তুমি এখন যাও, ভয় নেই, গুরুদেব নিজে আসবেন, পুজো তিনি করবেন
বলে বোধহয় সাধনার জন্য চোখ বন্ধ করলেন। মহেন্দ্র আর কিছু বলতে সাহস না করে নিঃশব্দে বেরিয়ে এল। গুরুদেব নিজে অবশ্য এসেছিলেন, পুজো তিনি করেছিলেন, অমাবস্যার অন্ধকার নিশুটি রাত্রে সে এক ভীষণ ব্যাপার। কিন্তু ভয় নেই এ ভরসা বেশিদিন রইল না। গুরুদেব আশ্বাস দিয়ে গিয়েছিলেন পুজো নির্বিঘ্নে সমাধা হয়েছে, মা হাসি মুখে পুজো গ্রহণ করেছেন, কিন্তু তিনি বিদায় নেবার দিন 15 পরে মহেন্দ্রর বড় ছেলেটি বসন্তে আক্রান্ত হল এবং তিন দিন অশেষ কষ্ট ভোগের পর মারা গেল। তারপর একসঙ্গে তার স্ত্রী আর মেষো ছেলে পড়ল। বহু চেষ্টা করেও তাদের বাঁচানো গেল না। তারপর মহেন্দ্র নিজে আর তার শেষ সন্তান কোলের মেয়েটি ওই একই রোগে মারা গেল। বদনবাবু নিঃশব্দে ধীর ভাব তার বংশের শেষ প্রদীপটিও নিভে যেতে দেখলেন। নিজে সকলের পিছু পিছু শ্মশানে গেলেন। শ্মশান থেকে ফিরে এলেন, লোকে তার মুখ দেখে ভাবল মানুষ এমন পাথরও হয়। বাড়ির চাকর বাকর সব ইতিপূর্বেই বেগতিক দেখে পালিয়েছিল, কেবল একটি বুড়ো চাকর তখনও পর্যন্ত মমতা কাটি উঠতে পারেনি, সেই ছিল। বদনবাবু বাড়িতে আলো জ্বালতে দিলেন না, চাকরটাকে তার ঘরে ডাকলেন। অন্ধকারে তার হাতে কি কতগুলো কাগজ দিয়ে বললেন,
তোমাকে যা দিলাম তাতে দু পুরুষ পোষে খেতে পারবে, এবার তোমার ছুটি।
বুড়ো চাকর হাও মাও করে কেঁদে ফেলল, কিন্তু বদনবাবুর গম্ভীর কণ্ঠে তাকে এমন ধমক দিলেন যে সে পালাতে পথ পেল না। যাবার সময় সে বদনবাবুর লোহার সিন্ধুক বন্ধ করার শব্দ শুনতে পেল। সে ভাবল বাবুর মন খারাপ, হয়তো আবার কাশি কিংবা অন্য কোনো তীর্থে চলে যাবেন, তাই তাকে বিদায় দিলেন। হয়তো সেই রাত্রেই যাবেন কিংবা পরের দিন সকালে। এই ভেবে পরের দিন সকালে বড়বাবুর সঙ্গে একবার দেখা করতে গেল। গিয়ে দেখে সদর দরজা বাইরে যেমন করে ভিজিয়ে রেখে এসেছিল তেমনি আছে, কেবল বোধহয় ঝড়ে আর একটু ফাঁক হয়ে গেছে। তার ভরসা হল বদনবাবু এখনো তাহলে যাননি। পা টিপে টিপে এগিয়ে গিয়ে দেখে অন্দরের দরজাও ভেজানো। বুড়ো শটান তেতলার ঘরে গিয়ে উঠল। আস্তে করে দরজা একটু ঠেলা দিতেই দরজা খুলে গেল। ভিতরে যেয়ে তার বুকের স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম। বদনবাবু কড়ি কাঠে ঝুলছেন, তাঁর চোখ কপালে উঠেছে, জিভ বেরিয়ে এসেছে, তিনি রাত্রে আত্মহত্যা করেছেন। বুড়োর চিৎকারে পাড়ার লোক জড়ো হল, পাশেই থানা পুলিশও এল। তারা লাশ নামিয়ে নিয়ে থানায় চলে গেল এবং বাড়ির মালিককে স্থির না হওয়ায় বাড়ির প্রত্যেকটি ঘর এবং আড়ত তালা বন্ধ করে সিলমোহর করে গেল। পাড়ার লোকে বলাবলি করতে লাগল, এ ছিন্নমস্তার পুজোর ফল, মায়ের পূজোয় নিশ্চয় কোনো বিঘ্ন ঘটেছে। বাব্বা, ছিন্নমস্তার পুজো চারটিখানি কথা নয়, একটুখানি ত্রুটি ঘটেছে কি বংশ হল, আমরা তখনই বলেছিলাম। বাড়ি ওই রকমই রইল। বদনবাবুর উত্তরাধিকারিত্ব নিয়ে লম্বা মামলা বেঁধে গেল। সে মামলা একবার নিচের কোর্ট থেকে জজ কোর্ট, সেখান থেকে হাইকোর্টে যায়, আবার সেখান থেকে নিচের কোর্টে ফিরে আসে। তাঁতের মাকুর মতো এমনি ধারা সে ঘুরোঘুরি করতে লাগল। ইত্তবসরে একটা কাণ্ড হল, বাড়িটার উপর পাড়ার কুটি কয়েক বিখ্যাত চোরের চোখ পড়ল। বদনবাবুর ধনশীলতা কারও অবিদিত নেই, তার টাকার প্রত্যেকটি পয়সা লোহার সিন্ধুকে থাকত। মফস্বলে ব্যাংকে টাকা রাখার প্রথা নেই, তারই থেকে হাজার দুয়েক টাকা বুড়ো চাকরটা পেয়ে গেছে। বাকিটা ওরা পেলে আর ভবিষ্যতের ভাবনা কয়েক পুরুষের মধ্যেও ভাবতে হবে না। এই না ভেবে একদিন রাত্রে ছজন চোর বদনবাবুর বাড়ি হানা দিল। দুজন রইল বাইরে ঘাঁটি আঁকলে, আর চারজন পাঁচিল টপকে ভিতরে গেল। ভয় তো কিছুই নেই, ভিতরে জনমানবের চিহ্ন নেই। যে ঘরে লোহার সিন্ধুক সে ঘর চোরদের বিশেষ জানা, কিন্তু সে ঘরে ঢোকা যায় কি করে? পুলিশ এসে সব ঘর তালাবন্ধ করে সিলমোহর করে দিয়ে গেছে। কি উপায় করা যায় এই ভেবে একজন অন্ধকারে দরজায় হাত বুলিয়ে দেখতে লাগল। হঠাৎ কি আশ্চর্য, দরজা গেল খুলে। ঢোক ঢোক, দুজন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ল, আর দুজন ছুটল পাশের ঘরে, যে ঘরে মহেন্দ্র থাকত। সেই ঘরে আছে মহেন্দ্রের স্ত্রীর রাশি রাশি গহনা। সে ঘরেও ঠিক তাই হল, হাত দেওয়া মাত্র দ্বার খুলে গেল, দুজন ঢুকল তার মধ্যে। ঘরের মধ্যে ঢুকে ওরা মোমবাতি জ্বালল, পাছে কেউ দেখতে পায় বলে এতক্ষণে আলো জ্বালতে সাহস হল। বদ্ধ ঘরে কোনো ভয়ই নেই। লোহার সিন্ধুকে হাত দিতে সিন্ধুক খুলে গেল। ও ঘরেও তাই। এই ঘরে লোহার সিন্ধুকে টাকা, আথুলি, সিকি, তুয়ানি, আনি, পয়সা, আতলা থরে থরে সাজানো। একদিকে থাকে থাকে নোট। ও ঘরে রাশি রাশি সোনার আর জড়োয়ার গহনা, যেন অনেকদিন পরে বাতির আলো দেখে হেসে উঠল। চোরেদের সে দৃশ্য দেখে আর চোখের পলক পড়ে না। তারা দু হাতে যা উঠে তোলে আর আঁচল বোঝাই করে। ভারে আঁচল ছিঁড়ে পড়ে আর কি। অনেকক্ষণ পরে তারা কাজ সেরে যখন পার হতে যাবে, দেখে দরজা বন্ধ। আশ্চর্য! ওরা এদিকে টানে, ওদিকে টানে, প্রাণপণে টানে, কিছুতেই কিছু না। দরজা কিছুতেই খোলে না। এদিকে বাইরে যারা খাঁটি আগলে আছে তারা অপেক্ষা করছে তো করছেই, সঙ্গীরা আর কিছুতেই ফেরে না। একটা বাজে, দুটো বাজে, তিনটে বাজে, পাখিরা এক আধটা ঘুম ভেঙে হঠাৎ ডেকে ওঠে। শেয়ালের শেষ প্রহরে ডাক ডেকে গেল, কিন্তু সঙ্গীরা আর ফেরে না। অথচ ধীরে ধীরে বুক থেকে আলো চাকছে, আর অপেক্ষা করাও চলে না। ওদের কেমন ভয় হল, সঙ্গীর মমতার চেয়ে প্রাণের মমতা বেশি। ওরা আরও একটু অপেক্ষা করে অবশেষে চুপি চুপি সরে পড়ল। ওদের বরাতে যা হবার তাই হোক, কিন্তু সঙ্গীরা আর ফিরলই না। চোরের পরিজনের ফুকরে কাঁদার শক্তি নেই। দিন কয়েক তারা চেপে রইল, রোজ ভাবে আজ ফিরবে, আজ ফিরবে। অবশেষে ব্যাপারটার বেশ দিন গোপন রইল না। পাঁচ কান হতে হতে পুলিশের কানে পৌঁছল। পুলিশ এসে পাঁচিল টপকে বাড়ির ভেতর গিয়ে দেখে, যেমন তালা সিলমোহর তেমনি আছে। বাইরের চোর ঘরে ঢুকবে কি করে তারা বিশ্বাসই করল না। তবে পুলিশ সাহেবকে এই গুজবের কথাটা জানালো। পুলিশ সাহেব দিন কয়েক পরে চাবি নিয়ে সদল বলে এসে উপস্থিত হলেন। বিশ্বাস তাঁরও হল না, তবু তালা খুলে দেখেন, ঠিক এ ঘরে দুটো, ও ঘরে দুটো কঙ্কাল পড়ে রয়েছে বটে। তিনি তো অবাক, কিছু একটা ঘটেছে নিশ্চয়ই, ব্যাপারটা হয়তো ভৌতিক। ভৌতিক ব্যাপারে পুলিশ সাহেবের আগ্রহ অপরিসীম। তিনি স্থির করলেন কয়েকটা রাত্রি এখানে কাটিয়ে ব্যাপারটা শেষ পর্যন্ত দেখে যেতে হচ্ছে। সন্ধ্যের পরে বাড়ির বাইরে ভেতরে প্রত্যেক গলিতে গলিতে সশস্ত্র পাহারা রাখলেন, আর নিচে দুটো কুলি ভরা রিভলভার নিয়ে বসে রইলেন লোহার সিন্ধুকের ঘরে। সঙ্গে রইল বাঘা বাঘা দুটো পিলিতি কুকুর। ১২টা বাজল, কোথাও জনমানবের সারা শব্দ নেই। বাইরের ফুটফুট করছে চাঁদের আলো, গাছের নিচে ঝোপে অন্ধকার জমে জমে আছে। কোথাও পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে, যেন মাটিতে আলপনা কাটছে। হাওয়ায় পাতা নড়ছে শিরশির করে। চাঁদনি রাত, তবু বাইরেটা থমথম করছে। ভিতরে একটা দেওয়ালগিরি চলছে। ১২:৩০, ১টা। হঠাৎ হু হু একটি দমকা হাওয়া এসে তপ করে দেওয়ালগিরি নিভিয়ে গেল। সে তো হাওয়া নয়, কে যেন হা হা করে সে আধো অন্ধকারে হেসে উঠল। সাহেব দুটো রিভলভার দু হাতে ধরে সতর্ক হয়ে বসে রইলেন। আলো চালার প্রয়োজন হল না, খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘর আলো করে দিল। তখনও মৃদু মৃদু বাতাস বইছে, যেন বাইরে কার কাপড়ের খসখসানি, আর কিছু নয়। আরো আধ ঘন্টা এমনি কাটল। হঠাৎ ঘরের যে প্রান্তে সাহেব রিভলভার নিয়ে বসেছিলেন তার অপর প্রান্তে বারান্দার দিকের জানলাটা খর খর করে নড়ে উঠল। দুটো কুকুরি ঘেউ ঘেউ করে উঠল। সঙ্গে সঙ্গে একটি শুভ্র বসনাপ্রীত মূর্তি ওই জানলার করাতের ফাঁক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। সাহেব গুলি ছুঁড়লেন, কুকুর দুটো তেড়ে গেল। মূর্তি অন্য জানলার ফাঁক দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে গেল। একটা কুকুরও সঙ্গে সঙ্গে তার পিছু পিছু জানলার গরাদের ফাঁক দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। অথচ গরাদের ফাঁক তিন আঙ্গুলের বেশি নয়। তার মধ্যে অত বড় একটা কুকুর যে কি করে অনায়াসে গলে যেতে পারে তা মানুষের কল্পনার অতীত। সাহেবের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে, কণ্ঠ শুষ্ক। সাহেব বোতল থেকে মদ ঢেলে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটা খেয়ে ফেললেন। আর তার সঙ্গের কুকুরটির আর্তনাদে ঘর যেন ফেটে যাবার উপক্রম। অথচ আশ্চর্য এই যে এত কাণ্ডেও বাইরের সশস্ত্র সিপাহীদের কেউ এসে জুটল না, তাদের যেন এই শব্দ কানে পৌঁছায়নি। সাহেব এবার স্থির হয়ে বসলেন, এবার যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। দেওয়ালগিরিটাও জানলেন, সিপাহীদের কাউকে ইচ্ছে করেই ডাকলেন না, পাছে তারা ভাবে সাহেব ভয় পেয়েছেন। কিন্তু আর কোন সাড়া শব্দ পাওয়া গেল না। আধ ঘন্টার উপরে কেটে গেল। শিকারী যেমন শিকারের জন্য ছটফট করে, সাহেবও তেমনি ব্যস্ত হয়ে উঠলেন। অবশেষে হতাশ হয়ে রিভলভার নামিয়ে বোতল বের করে আরেকটু মদ ঠেলে খেতে যাবেন, এমন সময় জানলাটা আবার খড় খড় করে উঠল। সাহেব তাড়াতাড়ি বোতল নামিয়ে রিভলভার তুলে নিলেন। কে যেন হুড়মুর করে আলোর ওপর পড়ে আলো নিভিয়ে গেল। কুকুরটা চিৎকার করে যেন কাকে ধরতে জানলার দিকে ছুটে গেল। সাহেব উপরি উপরি কুলি ছুড়লেন, ফল কি যে হল কিছু বোঝা গেল না। কেবল দূর থেকে যেন সাহেবের প্রিয় কুকুরটির ক্ষীণ আর্তনাদ কানে ভেসে এল। ধোঁয়ার অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। জানলার ভেতর দিয়ে চাঁদের আলো ঘরের মেঝে লুটিয়ে পড়ল। সাহেব বিস্ফোরিত নেত্রে দেখলেন, ঘরে জনপ্রাণী নেই, মূর্তি না, কুকুর না, কেউ না, শুধু ঘরের দেয়ালগুলো থরথর করে কাঁপছে। তারপর মেঝের উপরকার চাঁদের আলো ক্ষীণতর হতে হতে ধীরে ধীরে মিলিয়ে কি যেন একখানা কালো চবনিকা চাঁদকে দিল ঠেকে, চরাচর ব্যপ্ত করে একটা জমাহট অন্ধকার সাহেবের চারিদিকে ঢেউয়ের মতো তুলতে তুলতে ফিরে এল। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে সিপাহীরা এসে দেখল সাহেব মেঝের উপর উপুর হয়ে শুয়ে আছেন, তার দুই পাশে দুটো রিভলভার পড়ে রয়েছে, কুকুর দুটো নেই, আর দেওয়ালের এখানে ওখানে কুলির দাগ। অথচ আশ্চর্য এই যে ওরা বাইরে থেকে গুলির আওয়াজ কিংবা অন্য কোনো শব্দ শুনতে পায়নি, কিন্তু গুলি যে ছোঁড়া হয়েছে সে বিষয়েও কোনো ভুল নেই। দেওয়ালে গুলির চিহ্ন আছে, রিভলভারেও গুলি কম, আর কুকুর দুটোই বা গেল কোথায়? বহু কষ্টে তারা সাহেবের চৈতন্য সম্পাদন করল। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জনপ্রাণের চিহ্ন মিলল না। কেবল জানালার নিচে যে বাগান, সেই বাগানে কুকুর দুটো মরে পড়ে আছে। মানুষ যেমন করে গামছা নিংড়োয়, তেমনি করে তাদের যেন কে নিংড়ে দিয়েছে, তাতে আর রক্ত বলতে কিছু নেই। এই কাণ্ড ঘটেছিল আজকে থেকে অনেক কাল আগে। এ কাণ্ডের কর্তাকে কি করেই বা ঘটল তার অর্থ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। লোকে ভৌতিক বলে এক কথায় এর মীমাংসা করে দিয়েছে, কিন্তু যারা ভূতে বিশ্বাস করে না তারা কি করে এই সমস্যার সমাধান করবে জানি না। বদনবাবুর বাড়ি আজ শ্রীহীন, ভগ্ন দশা। তার দেওয়াল ভেঙে পড়েছে, কড়ি কাঠ খসে ঝুলছে, স্থানে স্থানে ইটের স্তূপ হয়েছে, মাঝে মাঝে আগাছার জঙ্গল। যারাই বাড়ির উত্তরাধিকারিত্ব নিয়ে মামলা করছিল, সাহেবের কাণ্ডের পর তারা আর কেউ এ সম্পত্তির মালিক হতে রাজি হয়নি। এ বাড়ি এখন বেওয়ারিশ অবস্থায় পড়ে। সন্ধ্যের পর আর কেউ বাড়ির ধার দিয়ে যায় না, বাড়ির একখানা ইট কেউ ছোঁয়ে না। এখন অবশ্য আর কিছু দেখা যায় না বটে, কিন্তু কেউ কেউ বলেন অমাবস্যার নিশুতির রাত্রে বাড়ির চারিদিকে কে কেঁদে কেঁদে বেড়ায়। কে কাঁদে কেউ জানে না।
হ্যালো লিসনার, আমি আরজে চৌধুরী জাফরুল্লাহ শরাফত, কোন কমেন্ট্রি নয়, আরজে হিসেবে আমি দায়িত্ব পালন করব। আর অনুষ্ঠানের নামও জানিয়ে দেই, হট সিট, যেটি শনিবার রাত 9টায় শুরু হবে। আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা থাকব আপনাদের সাথে।
জানা অজানা নাটকীয় অনেক ঘটনার কমেন্ট্রি নিয়ে এই শনিবার রাত 9টা থেকে 11টা হট সিটে থাকছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। শুনতে টিউন ইন করুন রেডিও ফুর্তি 88.2 FM।
শুনছেন রেডিও 48 FM, চলছে ভূত FM হরর ক্লাব, গুড বাই ব্লু স্কাই। সবসময় কার প্রিয় ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড শুনলাম, তার আগে শুনলাম সরোজ রায়চৌধুরীর বদন বাড়ি, বদনবাবুর বাড়ি। আর আসলে রাত যত বাড়তে থাকে মানুষের ক্লান্তি তত বাড়তে থাকে, আর সেই ক্লান্তির জন্য হয়তো সেরকম ভুল হয়ে যায়। যাই হোক, স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় 1:40, আমাদের হাতে এখনো বেশ মজার মজার একটা সেগমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক। আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইকে যাবার আগে ফেসবুক কমেন্ট লিস্টটা একবার দেখে নিতে চাচ্ছি। অনেক অনেক বন্ধু রাত জেগে এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। একটা কমেন্ট দেখেছিলাম যে কিভাবে ক্লাব গঠন করে কিভাবে জানাবো, শীতের সকালে সোনালি রোদ নামে একটা ফেসবুক আইডি থেকে কোশ্চেনটি করেছেন। আবারও জানিয়ে দিচ্ছি, আপনার ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন bhootfm@radiofurti.fm এই মেইল আইডিতে আপনি মেইল করে আপনার ক্লাবের কথা আমাদের জানিয়ে দিতে পারেন। সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখবেন হরর ক্লাব। আর ক্লাব খুলে করবোটা কি, ক্লাব খুলে আপনি যেটা করতে পারেন, আপনার ক্লাব একে মানে একটা কথা ছিল যে দশের লাঠি একের বোঝা। সো আপনারা যখন ক্লাব হয়ে যাচ্ছে, তখন আপনারা যখন একাধিক মানুষ যখন থাকছেন, একাধিক মানুষ মিলে আপনারা মানে অনেক অনেক স্টোরি কালেক্ট করতে পারেন এবং সেই স্টোরিগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, নকল হইতে সাবধান। আমরা কিন্তু যেটা দেখি যে আমি জানি যে ভূত ফ্যামের যারা লিসনার যারা রয়েছেন, তারা খুবই সততার সঙ্গে তাদের ভালোবাসার সঙ্গেই তাদের ঘটনাগুলো পাঠান এবং হরর ক্লাবে গল্পগুলো পাঠান, কিংবা কালেক্ট করে গল্প পাঠান আমাদেরকে, মানে মেইল করে। অনেকে কিন্তু বিখ্যাত বিখ্যাত লেখকদের গল্পগুলো আমাদেরকে পাঠাচ্ছেন, যে গল্পগুলো তারা শুনতে চান। এরকম একটা আমার এই মুহূর্তে মনে নেই কে পাঠিয়েছিলেন, হরির হোটেল পাঠিয়েছিলেন একজন লিসনার, এবং আরো অনেক স্টোরি আসলে আমাদেরকে পাঠানো হয়ে থাকে। এটা বললাম যে যিনি পাঠিয়েছেন তিনি যেন অন্তত জেনে থাকে যে তার মেইল আমরা পেয়েছি এবং এই স্টোরিগুলো আমরা সামনে নিয়ে আসব। আপনার কাছ থেকে যেগুলো আসবে সেগুলোই নিয়ে আসলে ভূত এফএম হরর ক্লাব এগিয়ে যাবে। তবে যে গল্পটা আপনার নিজের লেখা নয়, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, যে গল্পটির
রচয়িতাকে, কিংবা আপনি যদি কোনো জায়গা থেকে কালেক্ট করেন গল্পটা, তবে সেটাও আমাদেরকে জানাবেন। দয়া করে অন্যের গল্প নিজের নামে চালাবেন না। আমি জানি এরকম লিসনার আমাদের নেই, তবে মানে সব জায়গাতেই তো আসলে কিছু এক্সেপশন চলে আসতে পারে, তাই না? তো সেই এক্সেপশন যেন না ঘটে সেই জন্য আরো একবার মনে করিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ভূত এফএম হরর ক্লাবের এই সময়টাতে আমরা এখন শুনব আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। ও, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনে আবারও ফিরে আসব আপনার সাথে শেষবারের মতো। কাজেই শেষ সময়টুকুতেও সঙ্গে থাকুন আমাদের সাথে। ফেসবুকে যারা ছিলেন তাদের নামগুলো বলছিলাম যে একবার বলবো, তাদের কথাগুলো। আফিদি তুহিন পুরো সময় জুড়েই ছিলেন, সাফিয়া আছেন, লিখেছেন যে দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কুল। আমাদের সাথে ছিলেন সুমন আহমেদ, আমাদের সাথে আরো ছিলেন শীতের সকালে সোনালি রোদ নামের এই ডায়েরি থেকে আমাদেরকে বললাম যে ক্লাব কিভাবে খুলতে হবে সেটা জানিয়ে দিলাম। খাদিজা খাতুন বৃষ্টি আছেন আমাদের সাথে, আরো আরো আছেন একই আইডি থেকে, অনেক কমেন্ট করেন, এটাকে অনেক বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে। কনফিউজ আবির আমাদের সাথে আছেন, অনেক ভালো লাগছে শুরু থেকে। লুকাইয়া জাহান নাইস লিখেছেন, তারেক ইসলাম লিখেছেন আজকের দুটো গল্পই বেস্ট ছিল শুনছি নারায়ণপাড়া নাটোর থেকে। হ্যাঁ, দুটো গল্পই আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার খুব পছন্দের গল্প। জানি না যে শুনতে কেমন লেগেছে, তবে পড়তে গেলে এই গল্প দুটি খুবই অসাধারণ। আমাদের সাথে আরো আছেন মাকসুদুর ফাহিম, মোহাম্মদ আকাশ সহ আরো অনেক অনেক বন্ধু আমাদের সাথে আছেন। সাজিদ তানভি শোভন আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে, শুনছেন পিঙ্ক ফ্লয়েড এর গান, শুনে খুব ভালো লেগেছে জানিয়েছেন। তো যাই হোক, আমরা এখন শুনে আসি আনসেন্সর স্টোরি অফ দ্য উইক, এবং এটি শুনে আবার ফিরে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন, কিপ লিসনিং টু রেডিও 48.2 FM।
হ্যালো রাসেল আঙ্কেল, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি মোহাম্মদ তারেক ইমন্তকি খেলা ধামরি 8 নগা থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার মেজো চাচাকে নিয়ে। তো প্রথমে আমার মেজো চাচার বৈশিষ্ট্যটা আমি বলে নিই। ছোটবেলা থেকে ভীষণ জেদি আর এক রোগা ছিলেন তিনি। দাদুর নির্দেশ অমান্য করে রাত বিরাতে গ্রামের বন্ধু বান্ধবের সাথে চলে যেতেন জোরে যাত্রা অথবা মাছ মারার জন্য। প্রথমেই বলে নিই, গ্রামে গঞ্জে রাতে মাছ ধরার অন্যতম কারণ হল তখন মাছ ধরা পড়ে বেশি, তাই মানুষ বেশিরভাগ সময় রাত হলে মাছ ধরতে যায়। এমনি ভাবে আমার চাচা একদিন তার কয়েক বন্ধুর সাথে গিয়েছিলেন বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে একটা ঝিলে মাছ ধরার জন্য। সেই ঝিলে প্রচুর পরিমাণে ছাপড়া ফুটত, আর ঝিলটি নাকি গভীরতায় অনেক বেশি ছিল, তাই সাধারণ মানুষ কখনো বা খুব একটা মাছ ধরতে যেত না বললেই চলে। প্রায় প্রতি বছর ওই ঝিলে 3 থেকে 4 জন মানুষ ডুবে মারা যায়। এজন্য ওই ঝিলকিকে নিয়ে অনেক খারাপ কথা ছড়িয়ে আছে গ্রাম জুড়ে। তো এসব কথা জানত বলে দাদা মানা করলো যাওয়ার জন্য, কিন্তু চাচা জেদ ধরলেন যে তার যেতেই হবে। ভয়ে সরে গেছেন ভেবে পরে তার বন্ধুরা তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা চাচা কখনোই মেনে নিতে পারবেন না। যাই হোক, ওনারা খুব আয়োজন করে 4 বন্ধু মিলে গেলেন মাছ ধরতে। চাচা এবং ওনার বন্ধু রহিম লুঙ্গি কাঁসা দিয়ে প্রায় কোমর পানিতে নেমে গেছেন। উদ্দেশ্য ছিল একটু গভীরে গিয়ে জাল মারা। একটু বলে নি, সেদিন অমাবস্যার রাত কিন্তু ছিল, তেমন আলো ছিল না চারপাশে, তাই ওনারা একটা হ্যাসাক ব্যাধি নিয়ে গিয়েছিলেন। ওনারা জাল মেরে ঠিকঠাক ভাবে উঠে এলেন। উপরে যে 2 বন্ধু ছিলেন তারা জাল ধরার জন্য অপেক্ষা করত। তো করতে করতে যখন তারা উপরে সব বন্ধু উপরে উঠে এলো এবং জালটিকে টেনে তুলতে লাগলেন, হঠাৎ পিছন থেকে কি যেন একটা চিৎকার শোনা গেল। চিৎকারটা ছিল ধমকের, তোরা কি করছিস, এরকম একটা ধমকের। পিছনে হ্যাসাকের আলো দিয়ে দেখলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না, ভাবলেন হয়তো মনের ভুল। আবারও জাল টানতে লাগলেন, হঠাৎ কি যেন হলো, উনাদের হাত থেকে জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো। মনে হতে লাগলো কে যেন খুব শক্তি দিয়ে ওদের হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিতে যাচ্ছে। 4 জন শক্ত সামর্থ্যন লোক এদের হাত থেকে জাল টেনে নিয়ে যাওয়ার মতো কোনো মাছ সেই ঝিলে ছিল না। চাষার প্রাণ প্রাণ চেষ্টা করতে লাগলেন জালটা থামানোর জন্য।
তাল সামলাতে না পেরে তার এক বন্ধু পিছলে পড়ে গেলেন, পড়ে সবাইকে অবাক করে দিলেন, হরহর করে গভীর পানির দিকে তুলিয়ে যেতে লাগলেন। মনে হতে লাগলো কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। চাষা বিস্তারিত চোখে তার দেখতে লাগলেন তার দিকে, সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চাষার সেই বন্ধু বারবার পানির নিচে ডুবে যায়, আবার উপরে ওঠে। যখন মাথা উপরে ওঠে তখন চিৎকার করে, সাহায্য করো সাহায্য করো বলে। চাষার বন্ধুরা হৈ হৈ করে পিছনের দিকে চলে যেতে লাগলেন। তারা ঝিল থেকে উপরে উঠে মাটির রাস্তায় দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু চাষার মনে হয় বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছিল। উনি বিমুরের মতো সামনের দিকে অগ্রসর এগিয়ে যেতে লাগলেন। পেছন থেকে চাষার বন্ধুরা চিৎকার করছিল, যাসনি যাসনি, বিপদ হবে বিপদ হবে। কিন্তু চাষার ওদের কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চাষা আবিষ্কার করলেন ওনার পায়ের নিচ থেকে মাটিগুলো সরিয়ে যাচ্ছে। দাঁড়ানোর অবস্থায় ছিলেন, কিন্তু খানিকের মধ্যে পানিতে ডুবে গেলেন চাষা। হঠাৎ অনুভব করতে লাগলেন কে যেন পানির নিচে টানছে তাকে, খুব শক্তি তার প্রতিপক্ষের। একে তো পানির নিচে, তার উপর টান সামলাতে পারলেন না চাষা, ডুবতে লাগলেন। নাক দিয়ে পানি ঢুকতে লাগলো, ফুসফুসে জমা করা বাতাসগুলো চিৎকারের সাথে বেরিয়ে গেল। যেহেতু পানির নিচে তাই কোনো আওয়াজ হলো না, আস্তে আস্তে দমে যেতে লাগলেন চাষা। শেষবারের চেষ্টার মতো সর্বশক্তি দিয়ে লাথি মারতে লাগলেন। নিজের যতটুকু শক্তি ছিল সব শক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছিলেন। অনুভব করলেন কিছু একটা গায়ে ঠেকলো পাটা, কিছু একটা মনে হচ্ছে যেন অনুভব ফিল করার, মনে হচ্ছে নিচে কোনো একটা মানুষ রয়েছে। কিন্তু মানুষ থাকলে কতক্ষণ সেখানে থাকবে, তার এতই শক্তি কি? যাই হোক, নিজেকে বাঁচানোর একটা তাগিদ ফিরে এলো। যদি পানির নিচে মানুষের হাত থেকে নিজেকে রক্ষা করা যায় তাহলে হয়তো বেঁচে যাবেন। নিজের সব শক্তি এক করে একটু ঝুঁকলেন চাষা, আবার নিজের পায়ের কাছে হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন। এলো পাথারি, কয়েকটা আঘাতের পর একটা গিয়ে লাগলো কারো মাংস পেশিতে। চাষার এক পা থেকে বাদন ছুটে গেল। এবার চাষা দ্বিগুণ উদ্যমে আবারও হাত চালালেন। কয়েকটা মারার পর মনে হইল হয়তো এ যাত্রা বাঁচবেন না, ঠিক তখনই তার একটা ঘুষি দিয়ে তে লাগলেন সেই মাংস পিণ্ডে। দ্বিতীয় পাটাও মুক্ত হলে এবার টন্নে দুর্গটিতে উপরে উঠলেন চাষা। উনার হাতটা শরীরের পাশে ছিল, হঠাৎ হাতে তীব্র ব্যথা অনুভব করলেন চাষা। মনে হলো কে যেন ধারালো কিছু বসিয়ে দিল উনার হাতে। কোনো মতে উপরে উঠলেন চাষা। উপরে উঠার পর তার বন্ধুরা এগিয়ে এলো তার বিপদ দেখে। চাষাকে দেখে ওনাকে টেনে নিয়ে চললেন রাস্তার দিকে, জ্ঞান হারালেন চাষা। পরদিন সকাল বেলা জ্ঞান ফিরে এলো। এরপর একটানা 26 দিন উনি জ্বরে ভুগলেন, এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। ওহ, চাষার সেই বন্ধুটিকে পরে আর খুঁজে পাওয়া গেল না। ঝিলটি এতি ব্যতি করে খুঁজে কোথাও পাওয়া যায়নি। গ্রামের লোকেরা আপ্রাণ চেষ্টা করেও সেই লোকটিকে আর কোথাও খুঁজে পায়নি বললেই চলে। তবে চাষার হাতে যে দাগটি রয়েছে সেটা মানুষ কামড় দিলে যেমন হয় তেমন একটা দাগ। সেই হাতটি তিনি আর ব্যবহার করতে পারেননি, এমনকি এখন পর্যন্ত উনি হাতটি ব্যবহার করতে পারেন না। এই ছিল আমার ঘটনা। রাসেল আঙ্কেল, যদি আমার ঘটনাটি পছন্দ হয়ে থাকে তবে ভূত FM তে শেয়ারিং করবেন। ধন্যবাদ।
ভূত FM হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার, সৃষ্টি আছি একদম শেষ প্রান্তে আপনার সাথে। আর আপনার জন্য কিন্তু facebook.com/radiofurti, অর্থাৎ রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে আপনার জন্য একটা পোল ক্রিয়েট করা আছে, এবং সেই পোলে আপনি আপনার ভোট দিয়ে জানিয়ে দিন ভূত ভুঁড়ি ভোজে আপনি অংশ নিতে চান কিনা আপনার ক্লাব নিয়ে।
আর আপনার ক্লাবের কথা আবারও জানিয়ে দিচ্ছি, আপনার ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন ভোট এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, বি এইচ ও ও টি এফ এম এট দ্য রেট আর এ ডি আই ও এফ ও ও আর টি আই ডট এফ এম, এই ঠিকানায় আপনি মেইল করে এবং সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখবেন হরর ক্লাব। তো আপনার মেইল চলে আসবে হরর ক্লাবে এবং আপনার ক্লাব নিয়ে আপনি চলে আসতে পারেন রেডিও ফুর্তির স্টুডিওতে। আপনার ক্লাবের অপেক্ষায় থাকলাম, আপনাদের কথার অপেক্ষায় থাকলাম, আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। সামনের সপ্তাহে আরও দুটি নতুন নতুন এবং সুন্দর সুন্দর দুটো গল্প নিয়ে এবং নতুন আরও একটি হরর ক্লাব নিয়ে আপনার সাথে চলে আসব সৃষ্টি। বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত চলবে ভূত এফ এম হরর ক্লাবের 15তম এপিসোড। সেই এপিসোডের জন্য অপেক্ষা করুন, আজ রাতে 11:59 থেকে শুরু হয়ে যাবে ভূত এফ এম। খুব সুন্দর কাটুক আপনার শীতের রাতগুলো, ভয়নামক আনন্দটা আপনার শীতের রাতটাকে আরো আকর্ষণীয় করে তুলুক। এই মুহূর্তে বলেছিলাম যে আমার খুব পছন্দের প্রিয় প্রিয় ব্যান্ডের গান দিয়ে আমাদের আজকের ভূত এফ এম হরর ক্লাব আমি সাজিয়েছি, যদিও গানের সংখ্যা আজকে আশা করি অনেক কম ছিল। তো শেষ করছি যে গানটা দিয়ে, এই গানটা বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের, বাংলাদেশের ব্যান্ডের গান যতদিন ধরে চলছে এই যত গান হয়েছে এর ভেতরে একদম উপরের দিকে থাকবে, খুবই রিমার্কেবল একটা গান, খুবই পছন্দের একটা গান, খুবই প্রিয় একটা গান। এবং অনুষ্ঠান শেষ করি একটা স্পেশাল গান দিয়ে শেষ করার চেষ্টা করি, তো ঠিক সেরকম একটা স্পেশাল গান ওয়ারফেজের অবাক ভালোবাসা। অবাক ভালোবাসায় ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীর সব জায়গায়, অবাক ভালোবাসায় ভরে উঠুক আপনার আমার জীবন, সবার জীবন অনেক সুন্দর হোক। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.